This track was downloaded from FusionBD.com.
আজ রবিবার শুরু হয়ে গেল অন্ধকারের গল্প, জুয়েলাছি আপনার সঙ্গে এবং বরাবরের মতো আজও আমাদের সঙ্গে রয়েছেন একজন অতিথি। গত পর্বের কথা একটু উল্লেখ করতে হয়, সালমান শাহকে নিয়েছিল আমাদের গত এপিসোডটি এবং সেই এপিসোডটির পরে আমরা এত সাড়া পেয়েছি আপনাদের কাছ থেকে, অনেকে রিপিট টেলিকাস্টের জন্য অনেক অনুরোধ করেছেন। আমরা বিষয়টি আমরা চিন্তায় রেখেছি, আমাদের ভাবনায় আমরা আশা করব যে সবাইকে নিয়ে আমরা আবারও এই এপিসোডটি গত এপিসোডটি সালমান শাহকে নিয়ে বিশেষ সেই এপিসোডটি আরো একবার প্রচারিত করব আপনাদের অনুরোধের কারণেই। আর আজকের অন্ধকারের গল্পে কে রয়েছেন সেটা কিন্তু আপনি ফেসবুকে দেখতে পাচ্ছেন। আজকে অন্ধকারের গল্পে আজকের অতিথি রেহান, আর আজকে তার দুর্ধর্ষ সব কাহিনী রয়েছে, তার জীবনে ঘটে যাওয়া সেগুলি আমরা শুনব। কখনো তিনি করেছেন পাসপোর্টের দালালি, কখনো করেছেন বিজনেস, এবং সেটা অবশ্যই ভালো কোনো বিজনেস নয়, সেটা অস্ত্র এবং ইয়াবা। সো আমার মনে হচ্ছে যে আজকের এপিসোডটি অন্যান্য এপিসোডের মতোই অনেক বেশি জম্পেশ হবে এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে আরো রয়েছেন অন্ধকারের গল্পের পুরো টিম তো রয়েছেন এবং আজকে স্টুডিওতে রয়েছেন এই অনুষ্ঠানটির প্রযোজক সাদেক সামি। আমরা একটু আলাপ করেই নিই, কেমন আছেন?
সবসময় যেমনটা থাকে আর কি, আমরা আসলে সবসময় অনুসন্ধানী প্রতিবেদক এবং সবসময় একটা গল্প থেকে আরেকটা গল্প এবং কিভাবে অনুসন্ধানের একদম গভীরে যাওয়া যায় এবং একটা অনুসন্ধান কিভাবে বের করে নিয়ে আসা যায় পুরো একটি সপ্তাহ কিন্তু আমরা এর পেছনে ব্যয় করি। এবং যেমনটা আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের রেহান তা শোনাবেন তার জীবনের সেই অধ্যায়ের গল্প এবং অন্ধকারের গল্প, যে গল্পটা অবশ্যই অন্ধকার।
আপনি নিশ্চয়ই একটা সপ্তাহ ধরে যেহেতু কাজ করেছেন, আপনি নিশ্চয়ই জানেন যে রেহান আজকে আমাদেরকে কি বলতে যাচ্ছেন, তো আপনার কি মনে হয় শ্রোতাদের জন্য অনেক স্পেশাল কিছু কি ওয়েট করছেন?
আমরা আসলে প্রতিটা সপ্তাহে চেষ্টা করি যে শ্রোতাদের জন্য স্পেশাল কিছু আনার জন্য, এবং আমরা চেষ্টা করি যে প্রতিটা সপ্তাহে একটি সপ্তাহকে এবং আরেকটি সপ্তাহ যেন পার করে ফেলে, এবং আমরা চেষ্টা করি যে প্রতিটি সপ্তাহে এবং প্রচন্ড যাচাই বাছাই করে কিন্তু আমরা আনার চেষ্টা করি সবকিছু দিক বিবেচনা করে। আজকে যেমন আমাদের রেহান এসেছেন, এর আগের পর্বটি আমরা যেমন বলতে চাই সালমান শাহকে নিয়ে করেছিলাম, সেটি একটি আমাদের দুর্দান্ত একটি পর্ব ছিল এবং সেই এপিসোডটির জন্য আমরা প্রায় 3 থেকে 6 মাস আমরা ওয়েট করেছি, চেষ্টা করেছি। তেমনটা আজকে রেহান আজকে আমাদের মাঝে বলতে আছেন এবং আগামীতে হয়তোবা আমরা এমন কিছু নিয়ে কাজ করছি সালমান শাহর মতো দুর্দর্শ, এরকম দুর্দর্শ কাহিনী নিয়ে কিন্তু আমরা চলে আসবো অন্ধকারের গল্পটি।
রাইট, এবং আমাদের প্রত্যেকটা এপিসোড আপনাদের জন্য করে আমরা চেষ্টা করি যতটুকু স্পেশাল করা যায়, যতটুকু আমরা আসলে পরিশ্রম দিয়ে চেষ্টা করি সবটুকু ঢেলে দিতে একটা এপিসোডের পেছনে। গত পর্বটি যারা মিস করেছেন তারা চাইলে কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে সেটা ডাউনলোড করে শুনে নিতে পারেন। ওয়েবসাইট অ্যাড্রেসটি জানিয়ে দিই, www.dhakafm904.com। আমরা পরিচিত হয়ে নিব আমাদের আজকের অতিথির সঙ্গে, তারপরে জানাবো কি করে আপনি আমাদেরকে লিখবেন ফেসবুকে এবং SMS এ। আমাদের সঙ্গে রয়েছেন রেহান। রেহান কেমন আছেন?
ভালো আছি, ভালো।
হ্যাঁ ভালো আছি। আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, কেমন লাগছে এখানে আসতে পারে?
না খুব ভালো লাগছে, আগের জীবন থেকে ফিরে এখন নতুন জীবনে আসছি, মোটামুটি সবার আমার কাছ থেকে অনেক ভালো লাগছে।
আচ্ছা, আগের জীবনটা আসলে কেমন ছিল আপনার কাছে, কি মনে হয়?
আসলে জীবনে জন্মগ্রহণ করেই তো আর পাপকাজ করে নেই, যখন আসলে বলতে গেলে কি 1993 সালে আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি তখন আসলে আমার জীবনটা একদম সরসরে ছিল, আমি কাউকে কখনো বকা দেওয়া বা কিছু করা এটা জীবনে চিন্তা করতে পারতাম না। তো এক পর্যায়ে এক গ্রাম আরেক গ্রাম মারামারি হয়, তো মারামারি হলে কিন্তু গ্রামের সবাই কম বেশি যায়, তো আমিও গ্রামের মানুষের সঙ্গে সবাই গেছি, তো আমার আব্বু আম্মু কিন্তু এগুলো পছন্দ করতো না।
আচ্ছা, এটা হচ্ছে আপনার শুরুটা। আচ্ছা, শুরুটাতে আমরা আসবো, এখন কি অবস্থায় আছেন আপনি?
এখন মোটামুটি তো সম্পূর্ণই ভালো আছি, যদিও আল্লাহর অশেষ সহমত এবং সবার দোয়ায়, মোটামুটি বাপ মার দোয়ায় সবাই তো মোটামুটি ভালো আছে।
আমরা একটা ব্যাপার কিন্তু শুনে থাকি যে খারাপ পথে এই ধরনের পথে যারা যায় তারা ফিরে আসতে পারে না এবং ফিরে আসলেও স্বাভাবিক জীবন যাপন তারা করতে পারে না, তো আপনার কি মনে হয়?
আসলে সবচেয়ে বড় কথা কি, মানুষ যদি চিন্তা করে যে এক সেকেন্ডে যে আমি এটা পরিবর্তন করে ফেলবো, তাহলে যে সম্ভব যে পারে সে চেষ্টা করলেই পারে,
ইচ্ছা শক্তিটা খুব।
আর কেউ যদি মনে মনে বলে যে আমি করবো, কিন্তু আরেকটু পরে আরেকটা কাজ করলো, সে ইচ্ছা করলো পারে না। যদি দৃঢ় পরিকল্পনা করে তাহলে অবশ্যই সম্ভব তার কাছে।
ওকে, অনেক ধন্যবাদ। আজকে এলিয়ান আমাদের সঙ্গে এসছেন, আমাদের কাছে তার ইতিহাস সে জানাবে। এই মুহূর্তে সে খুবই ভালো একটা অবস্থার মধ্যে রয়েছে এবং যাচ্ছে এবং স্বপ্ন দেখছে যে সুস্থ সুন্দর একটা জীবন যাপন করবার। আমাদের কাছে এসছেন তার ঘটনাগুলি আমাদেরকে শেয়ার করবার জন্য, এবং তিনি চান যে ঘটনাগুলি শেয়ার করার মাধ্যমে সবাইকে একটু হলেও সচেতন করতে। এবং অনেক ঘটনা কিন্তু থেকেছে, এমন রেহানের মতো করে অনেকের জীবনে এমন অনেক ঘটনা রয়েছে যেগুলি আমরা আসলে খুঁজে পাই না, জানিও না। তো আজকে রেহানকে ধন্যবাদ আমাদের সঙ্গে আসবার জন্য। আর এই ফাঁকে শ্রোতা বন্ধু জানিয়ে দিই, আমাদেরকে লিখবার ঠিকানা 16260162600 এই নাম্বারে পাঠিয়ে দিন আপনার SMS। শুরুতে লিখবেন নাম, স্পেস দিয়ে কোথা থেকে শুনছেন সেই জায়গাটির নাম, স্পেস দিয়ে আপনার মেসেজটি লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর ফেসবুকের অ্যাড্রেসটি জানিয়ে দিই, facebook.com/dhakafm90.4। এই পেজটিতে লাইক দিয়ে মেম্বার হয়ে যান এবং এরপরে আপনি লিখে ফেলুন আপনার কথাগুলি। অন্ধকারের গল্পের যে শোটি শুরু হলো সেটার একটা পোস্ট আমরা কিন্তু দিয়ে দিয়েছি। আর যারা আসতে চান অন্ধকারের গল্পের স্টুডিওতে, এই মাইক্রোফোনের সামনে এই হোয়াটসঅ্যাপে বসে যারা তাদের অন্ধকার জীবনের কথা শেয়ার করতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। দুটি মাধ্যম, তিনটি মাধ্যম ইনফ্যাক্ট। SMS এর মাধ্যমে আপনি জানাতে পারেন যে আপনি আসতে চান। এক্ষেত্রে SMS এর অপশনে গিয়ে শুরুতেই আপনি লিখবেন OG স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটি টাইপ করে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বার। অন্ধকার গল্পের টিম আপনার সঙ্গে যোগাযোগ করবে। এছাড়াও আপনি ফেসবুকে যোগাযোগ করে আসতে পারেন। ফেসবুকের ইনবক্সে আপনি আপনার ঘটনা, আপনি কি বলতে চান কিছুটা উল্লেখ করে আপনি সেটা লিখে পাঠাতে পারেন ফেসবুকের ইনবক্সে www.facebook.com/dhakafm90.4 যে ফ্যান পেজটি রয়েছে সেটা ইনবক্সে মেসেজের মাধ্যমে। শুরুতে অবশ্যই টাইপ করবেন OG, তা নাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আপনি সত্যি অন্ধকারের গল্পের টিমকে কিছু বলতে চান। শুরুতে অবশ্যই SMS এবং ফেসবুকে যেখানে লিখবেন না কেন OG লিখবেন। সর্বশেষ যে মাধ্যমটি রয়েছে সেটা হচ্ছে ইমেল। ইমেলের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে og@dhakafm904.com, og@dhakafm904.com। তো দেরি না করে আমরা চলে যাই রেহানের কাছে। রেহান, আপনার শুরুটা জানতে চাই, আপনার আপনি কতটুকু পড়ালেখা করেছেন?
আমি ইন্টার কমপ্লিট করছি, তারপর আর পড়া হয়নি।
HSC কমপ্লিট করেছেন? HSC পাশ করেছেন, সেটা কত আগের কথা, কত সালে?
HSC কমপ্লিট করছে 96-তে।
SSC নাকি HSC?
SSC।
আচ্ছা, 98-এ HSC নাকি?
96-তে, 96-এ।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
আর ইন্টার কমপ্লিট করছি 98-এ।
হ্যাঁ, সেটাই
অষ্টম শ্রেণীতে ছিলাম 94 সালে।
আচ্ছা, আপনার কি যে খারাপ পথটাতে যাওয়া কি ক্লাস 8-এই?
না, এইটাতে আসলে জীবনে তো প্রথম দিয়ে কেউ খারাপ হয় না, আস্তে আস্তেই তো খারাপ পথে যায়। একবারে তো দৈর্যই কেউ গাছের আঘাত উঠতে পারে না। আমরা 4 ভাই 2 বোন।
4 ভাই 2 বোন। বাবা কি করতেন?
বাবা কৃষিকাজ করতেন।
আচ্ছা আচ্ছা, আপনার গ্রামেই বেড়ে ওঠান?
হ্যাঁ, গ্রামেই বেড়ে ওঠা।
আচ্ছা, কোন গ্রাম সেটা আমরা জানতে চাইবো না, কোন জেলা সেটাও আমরা জানতে চাইবো না। তারপর আপনার শুরুটা সম্বন্ধে আমাদেরকে যদি একটু বলতেন, ছেলেবেলা থেকে শুরু করে একেবারে।
আসলে কি, ছেলেবেলা এতই সরস সরল ছিলাম যে একজনে আমাকে গালি দিয়েছিল প্রায় অষ্টম শ্রেণীতে। গালি দেওয়ার অর্থটা আমি বুঝতাম না, তাই আমি আমার পাশে কাকে যে বিহারা বসে রয়েছে, তাই আমি বলছিলাম যে আসলে এই গালিটার অর্থ কি। কাকে আমাকে দমক দিয়ে বলছে, যা এখান থেকে যা। আসলে যে কথাটা আরেকবার বলছিলাম যে গ্রামে তো মারামারি হয়, দেশে এই গ্রাম সেই গ্রাম হিংসা কার্যক্রম করে। দেশ ওই গ্রামের একটা ছেলে এই গ্রামের ছেলেরে মারা দিয়ে গেছে, তারপর গ্রামবাসী মিলে ওই গ্রামের গিয়ে আরেকটা ছেলের মারামারি করে। তা একবার যে গ্রামের মধ্যে একটা মারামারি হয়, এই গ্রামের মানুষ বাসলে গেছে, ওই গ্রামের মানুষ কি বাসলে আসতেছে বাজারে মারামারি করবে। লাঠি সোটা নিয়ে, আমি তো আর জানতাম না, সবাই আমাকে নিয়ে গেছে, লাঠি একটা ধরাই দিয়েছেন। তা আব্বা কিভাবে জানি শুনছে যে আমিও বাজারে গেছি গ্রামবাসীর সঙ্গে। রাত্রে আসছি, রাত্রে আসছে।
কতটুকু ছোট
তখন? ছোট না, তখন প্রায় দুধের মানুষ অষ্টম শ্রেণীতে পড়ি,
ক্লাস 8-এ পড়ে।
94 এর ঘটনা। তখন আমি রাত্রে আব্বা অনেক একটু বকা ধকা করছে, আমার কাছে খারাপ লাগলো। এভাবে আব্বার বকা খারাপ লাগবে, কিন্তু আমি যে বাজারে গেছি সেটা উৎসাহিত লাগবে, কারণ আমাদের গ্রামের মানুষ ওই গ্রামের মানুষকে পিটাই দিছে, এটা আমার কাছে কি খুব ভালো লাগছে। তাই এর পরের দিন আব্বা যখন সকালে বকলো, তখন আর আমি ক্লাসে না গিয়ে আমার এক ফুফুর বাসাতে চলে যাই। ফুফুর বাসাতে চলে গিয়ে 3-4 দিন থাইকা আসছে।
ওই সময়টাতে আপনার খুব ভালো লেগেছে?
হ্যাঁ, খুব ভালো লেগেছে যে
এলাকাবাসী সবার সঙ্গে গিয়ে আরেকটা গ্রামের লোকজনের সঙ্গে মারামারি করলাম,
খুব ভালো হয়েছে,
মারটার দিলাম, মাথাটা ফাটিয়ে দিলাম, খুব ভালো লাগার ব্যাপার। তো বাবা যখন বকলেন পরদিন খুব মন খারাপ,
বাবার বকাটা খারাপ লাগলো।
আচ্ছা,
আর এলাকাবাসী যে নিয়ে গেছে, গিয়া আসার সময় চা বিস্কুট খাইলাম, দুষ্টুমি করলাম, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। আসলে তখন তার এত কিছু বুঝতাম না,
স্বাভাবিক।
পরে প্রায় 3-4 মাস পরে আমি বাড়িতে এসে যখন লেখাপড়া করতেছি, তা আমার চাচাতো বোন ও ইন্টার কমপ্লিট করছে, তো শ্রমিক বিষয়ে বাহারানে যাবে। তা আমাদের বংশের মধ্যে তো আমি বড়, তা আমার বলতেছে ভাই তুমি আমার সঙ্গে চলো, ও আমার থেকে বড়, আমার জ্যাঠাতো বোন, তা আমাকে বলতেছে ভাই তুমি আমার সঙ্গে চলো, পাসপোর্ট একটু করবো। তখন আসে আমি ওনার সঙ্গে গেলাম, কে না যাইতে চায়, বললেই তো মানুষ যায় যে তুই জ্যাঠাতো বোন, তা আমি গেছি। তো যাওয়ার পরে আমরা লাইনে দাঁড়াইলাম, আমার পাসপোর্ট আগে কিরকম, পাসপোর্ট অফিস কিরকম আমি জীবনেও দেখিনি। তো যখন লাইনে দাঁড়াইলাম, দেখি যে 250 জন সিআর এর পিছনে আমার অবস্থান, অনেক লম্বা লাইন। কিন্তু লাইনে দাঁড়া থাকে অবস্থায় দেখতেছি যে অনেকে এর মধ্যে আইসা গিয়া ফর্ম পূরণ করে আসতেছে। আমি বুঝতেছি না, আমার জ্যাঠাতো বোন বলতেছে দেখ মানুষ কত খারাপ, ওইখানে গিয়া ফর্ম পূরণ করে আসতে হচ্ছে, কিন্তু লাইনের মধ্যে ইয়ে হইতেছে।
আচ্ছা, লাইন ব্রেক করে তারা গিয়ে কাজটা করছে, আপনার বোন সেটা নোটিস করে?
হ্যাঁ, আমাকে বললো। তা আমি তো আর এত কিছু কে গেল না গেল এই জিনিসগুলো আমি এত মাথায় নিতাম না। তো এক পর্যায়ে আমরা আর প্রথম দিন পারলাম না। তা আমার ওইখানে একটা খালার বাসা ছিল, আমার খালার বাসা, তা আমা জানতে পারে বলে দিছে যে তোরা যদি না করতে পারিস তাই আমার আফার বাসায় উঠিস, মানে আমার খালার বাসায় উঠতে বলছে। তা আমরা খালার বাসাতে উঠলাম, তারপরের দিন সকালবেলা আমরা আইসা ফর্মটা পূরণ করলাম। তো ফর্মটা পূরণ করা বলতে এরকম, ফর্মটা যখন পূরণ করতে যাই তখন আমরা পারি না, এক দালালের সাহায্য নিয়ে আমরা তাকে 900 টাকা দিয়া ফর্মটা পূরণ করছি। তাই ফর্মটা পূরণ করার সময় নাম লেখায় ভুল ছিল, মোহাম্মদ লেখে নাই, এক জায়গায় মোহাম্মদ লেখা, এক জায়গায় লেখে নাই, তখন আমরা এটা বুঝতে পারি নাই। তা ফর্মটা পূরণ করলে একটা মানি গ্রাফ দেয় ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য, তখন আমরা ব্যাংকে টাকাটা জমা দিতে গেলাম 11টার দিকে। এখন ব্যাংকে গিয়ে দেখি সবাই লক্ষ্য তো সোনালী ব্যাংকে থাকে, তখন আর এত ব্যাংক ছিল না, এখন যেমন ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, বিভিন্ন অনেক ব্যাংক, তখন 1994 সালে এত ব্যাংক ছিল না।
আচ্ছা, সরকারি ব্যাংক গুলি ছিল?
হ্যাঁ, খালি জাস্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলোই ছিল। তো গিয়ে দেখি অনেক লাইন, তা একটার আগে আর কি জমা দিতে পারলাম না, কারণ একটার পরে আর পাসপোর্ট অফিসে ওই মানিগ্রাফের কাগজটা জমা নেয় না।
আচ্ছা,
তাই ব্যাংকে টাকা জমা দিয়েছে কিন্তু মানিগ্রাফের যে কাগজটা পাসপোর্টে সেটা আর কি জমা দিতে পারলাম না। তো ওই যে দালালে যে 900 টাকা 1000 টাকা নিছে, এর থেকে আমার একটু চিন্তায় ঢুকলো যে আসলো তাহলে তো আমিও 900-1000 টাকা করে কামাইতে পারবো যদি এই রাস্তায় নামি।
আচ্ছা, তখন কোন ক্লাসে পড়তেন?
তখন অষ্টম শ্রেণীতে পড়ি, মানে অষ্টমের মাঝামাঝি, জুন জুলাই এরকম হয়। তখন আমার তো খালি এই চিন্তা, রাত্রে আমি জীবনও 10টার পরে মানে সজাগ থাকতে পারতাম না, কিন্তু ওই দিন রাত আমার 3টা পর্যন্ত কি ঘুম আসলো না, আমি অনেক সজাগ রইলাম, খালি এই চিন্তাই মাথায় আসে। একজনের 300, 3 জনের তো 2700, 2 জনের তো 2250, মাসে তো 40-50 হাজার টাকা কামাইবো, মানে এই ধরনের একটা মনোভাব এসে বললো। তারপরের দিন আমরা গেলাম, গিয়া মানে কাজটা যা আছে সবকিছু জমা দিলাম। তো আমাদের ওকে বললো 10 দিন পরে নিতে বা 15 দিন একটা সময় দিল, সময়টা আমি আসলে সঠিকভাবে জানি না কতদিন দিছেন। তো সাধারণত সবাইকে সময় 20-30 দিন দেয়। তাই যখন আনতে গেছে তখন আপু এসে বাসা চিল্লা চিল্লি করতেছে, নামে ভুল হয়েছে, টাকা তো আরো লাগবে। আসলে এখন আমি বলতে পারি যে আসলে কিছু অসাধু দালাল এবং কর্মকর্তারা ইচ্ছে করেই ভুল করে দেয়, যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার হয়, দৌড়াদৌড়ির শিকার হয়, টাকা পয়সা খরচ করে। তখন ওই সময় আরো 3000 টাকা খরচ হয়ে যায় নামটা পরিবর্তন বা ঠিক করতে। আসলে বলতে গেলে কি, গরিব মানুষের তো কেউ নাই, দেখছে তারা কিন্তু কোথাও গিয়ে ইয়া পায় না, দেখছে অফিসারের কাছে গেল ধমক দিয়ে খাটা, হ্যাঁ আপনি ভুল লাগছেন কেন। তখন থেকে আমার বাড়ির থেকে প্রায় 500 টা বেশি দূর না, হাইটা গেলে প্রায় 20-30 মিনিট, 40-45 মিনিট হবে। তো আর যদি তখন রিক্সা ছিল সর্বোচ্চ 10 টাকা ভাড়া ছিল, মানে জোরে হাইটা গেলে 40 টাকা। তখন আমি প্রায় প্রতিনিয়ত হাইটা 500 টা যাইতাম ক্লাস বাদ দিয়ে, মানে ওই মনোযোগটা আমার আকর্ষণ করলো দালালিদের কথা। কিন্তু আসলে সবার একটা জিনিস ভাবা উচিত, যত বড় চালাকি হোক, মানে 500 টা গিয়ে দালাল গক্ষ পড়ে পড়ি, আল্লাহ যত বড় সেয়ানাই হোক, তা আমি দালাল হওয়া তো মুখের কথা না, সহজ কথা না। তা আমিও গিয়ে কিন্তু আপনার চান্স পেতাম না, চেষ্টা করতাম যে কিছু একটা করা মানুষের দায়িত্ব না, কারণ আমার তো কারোর সঙ্গে পরিচয় নাই, কোনো অফিসারের সঙ্গে পরিচয় নাই।
তার মানে আপনি ওই সময় থেকেই
মানে চেষ্টা করতাম যে আসলে 900 টাকা বা আমি পারি কিনা। তা আমার জীবনে যখন যখন ফার্স্ট ইনকাম আমার, এক বৃদ্ধ লোক তার ছেলে নিয়ে আসছেন, ছবির বিষয় খুলছেন। তো ওনার ছেলে একদম মূর্খ, তো উনি আমার কাছে বলতেছে যে কিভাবে ফর্ম পূরণ করবে একটু ফর্মটা। তো আমি কই আঙ্কেল ফর্ম যে পূরণ করবেন, ফর্ম পূরণ করতে কিছু দিতে। তো আমার মাথায় নিচা গুছো দিয়ে বলতেছে ধিমু ধিমু বাবা তুমি ফর্মটা আমার পূরণ করে দাও। তো আমি ফর্মটা পূরণ করে দিলাম, আর আমার 50টা টাকা দিছে মানে জীবনে। তখন আস্তে আস্তে আমি চিন্তা করলাম না এভাবে তো হবে না, কারণ দালাল যারা করে, দালালি যারা করে তাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু কোনো কাজ হইতেছে না। তারা বলে সমস্যা নাই তুমি একজন ঠিক করে দাও, তুমি কিছু সম্মানই পাইবো, মানে তারা যদি 1000 টাকা নেয় আমার 200 টাকা দিব। আমার চিন্তা হইলো না আমি সরাসরি কিভাবে ভালো পর্যায়ে যাইতে পারি, সেই চিন্তাটা মানে আমার
মাথাটাই
মানে মাথা লাগে। তখন আমি আস্তে আস্তে অফিসারে গো মারফতে দেখাচ্ছে, অফিসারে গো বাসায় যেতাম, স্যার আমার মেয়েরে দেখতে আমার বোনের মতো লাগে, ঠিক আছে। এভাবে চেষ্টা করতাম তাদের সঙ্গে সংযোগ করে, এরকম ভাবে 2-3 জনের সঙ্গে কথা বললাম। তারপর স্যার দুদিন 3 দিন পরে রিকোয়েস্ট করতাম, স্যার আমার একটা আত্মীয় আছে আপনি একটু কষ্ট করে 500 টাকা করে দিন। তো এভাবে রিকোয়েস্ট করতাম, তার স্যারে বলতো আচ্ছা সমস্যা নেই। তার মানে আমিও আবার কি করতাম, ঘর থেকে কিছু টাকা চুরি করতাম, ফুফুর এখান থেকে গিয়ে কিছু টাকা চুরি করতাম। আমাদের যে একটা দোকান ছিল ওই 12টা দোকানের থেকে 500-1000 টাকা নিয়ে সাড়ে বসায় বেড়াইতে যেতাম, মানে একটু বড় লোকে দেখাইতাম যে আবার ওইখান থেকে যদি কিছু পাইতাম বা করতে চেষ্টা করতাম চুরি দাড়ি করে। দেখছে একবার এক লোকের সাইকেল রাখাই গেছে এক জায়গায়, আমি সাইকেলটা পানিতে ফেলাই দিছি, তো লোকটা তার খুঁজে পায় নাই, কারণ মাইসে নিলে রাস্তা দিয়ে খুঁজলো, পানির মধ্যে যে সাইকেল আছে কেউ তার বলতে পারবে না। পরে সাইকেল 20-25 দিন উঠে নিয়ে, পরে উঠে নিয়ে 700 টাকা বিক্রি করে দিছি। তো 700 টাকা নিয়ে এক সারের বাসায় গেছি বেড়াইতে। তো স্যার আসলে তো মনে হয় আমার মেয়েরা তার বোনের মতো লাগে, মানে এইভাবে কি স্যারের সঙ্গে একটা খুব ভালো সম্পর্ক হয়েছে, কয়েকজনের সঙ্গে কয়েকজন করে। তো দেখা গেছে আমার
কি, আপনি যে স্যারের কথা বলছেন উনি কি পাসপোর্ট অফিসে?
হ্যাঁ পাসপোর্ট অফিসেই কাজ করতেন, আমি নামটা প্রকাশ করবো না,
না না প্রয়োজন নেই সেটা।
হ্যাঁ তো পাসপোর্ট যখন পরিচয় তখন আমার একটা চিন্তা ছিল আমি গিয়ে সবারই পরিচয় দিতাম, স্যারে আমার আঙ্কেল, এই পরিচয়টা দিয়ে আরো কয়েকজনের সঙ্গে পরিচয় দিতাম, মানে এটা একটা মানে জাস্ট কৌশল, মানে পরিচয়। তারপর খুব আগে খুব রিকোয়েস্ট করতাম, আর আমি যাদের সঙ্গে দেখাচ্ছে লাইনে আমার দাঁড়াচ্ছে তাদের গিয়ে বলতাম আমি করে দিই, আমার স্যার পরিচিত আছে ভিতরে, যদি আঙ্কেল হতো বলতাম মামা ভিতরে পরিচিত। তার যারা আসলে দালাল গিরি করে তাহলে একটু পরিচিত হলেই মামা মামা করে কিন্তু বেশিরভাগ মানে ডাকে, মানে সম্মান করে, যাতে সবাই বুঝতে পারে আসলে ওনার একটা আত্মীয়। কিন্তু আত্মীয় কিন্তু কিছুই না, জাস্ট এটা একটা ফর্মালিটি, মানে একটা রাস্তা। তো আমি বলতাম, তো আস্তে আস্তে যখন আমি প্রথম মানে প্রথম প্রথম একটা ভয় হইতো যে আসলে নিয়ে গেলে ভিতরে, একটা চাপা চাপা ভয় থাকতো, হাত টাত কাঁপতো। যখন 1-1.5 মাস গেল এরকম প্রায় 9-এরও গেছে, এপ্রিল মে মাস পর্যন্ত চলে গেছে, তখন মোটামুটি
তখন স্কুলে,
হ্যাঁ স্কুলে যাইতাম ওই মাসে 2-3 দিন যাইতাম, আর বন্ধুদের সঙ্গে গিয়ে গপ করতাম, অমুক অফিসার আমার আত্মীয়, অমুক অফিসার আমার আত্মীয়, তবে যদি পাসপোর্ট করুন লাগে আমার তো দিবি, এভাবে মানে
অ্যাভয়েড করে আপনি পাসপোর্ট অফিসে যাওয়া শুরু করেছেন, মানে টাকার গন্ধটা আপনি পেয়ে গেছেন।
তারপরে মানে আমার যে জিনিসটা ভালো ছিল, যদিও আমি অষ্টম শ্রেণীতে আমার রুল ছিল 7, তবে আমি বন্ধুদের কাছ থেকে বিকালবেলা দাগায় নিতাম, চেষ্টা করতাম, আমার পাশে আরেকটা ছেলে পড়তো, তো রাত্রে আবার ওই পড়াগুলো একটু কমপ্লিট করতে চেষ্টা করতাম, ওই জিনিসটা আমার মাথায় ছিল। তখন প্রায় 9-এর যখন মাঝামাঝি মে জুন এরকম হয়, তখন মোটামুটি এক পর্যায়ে আমি সবার কাছে নাম করা হয়ে গেলাম, একটা মেয়ে রেহান দালাল, আবদুল্লাহ বিন রেহান আমার নাম পুরাটা, যে আবদুল্লাহ বিন রেহান খুব ভালো কাজ টাজ করতে পারে। কেউ আইসলি দেখেছে যে আমার বাপেরে দাওয়াত দিত না আমারে দাওয়াত দিত, তুমি আমার, তা আম্মা বলতো তুই কোন ধরনের নেতা হিসেব যে তোরে দাওয়াত দেয় তোর বাপেরা দাওয়াত দেয় না, ঠিক আছে। তখন ঘরে এগুলো নিয়ে ভাই বোনদের সঙ্গে একটা চিলিয়াছিলি হয়ে গেল,
এবং খুবই অল্প বয়সে ক্লাস 9-এ পড়া,
তখন আসলে এখন তো আপনি আসলে ছবিটা দিতেছি না ব্যক্তিগত কারণেই, সবচেয়ে বড় কথা হচ্ছে দিলে বুঝতে পারতো যে মানুষ আসলে কতটুকু বলিষ্ঠবান বা দেহবান ছিলাম তখন। এখন তো এতে এক্সিডেন্ট হওয়ার পর যাই কথা পরে আসতেছি, তো এক পর্যায়ে কুমিল্লার দেখা গেছে যে নাম করা একটা দালালি পরিণত হয়ে গেলাম। তো এর মধ্যে একটা ছোট দুটো ঘটনা বলি, এক মুরব্বী লোক আসছে খুব কান্না করতেছে ওনার ছেলের পাসপোর্ট করবে, তাই আরেকজনের মোড়াইতেছে আপনি আমার 2500 টাকা দেন আমি করে দিন। তা আমি চিন্তা করলাম উনি করে দেবো 2500 টাকা দিয়ে, আমি গিয়ে কই যে আপনি আমার 1500 টাকা দিন আমি করে দিন, বৃত্তে সব মামা আত্মীয় যারা যা আছে সব আমার, যারে না চিনতাম কোথাও হ্যাঁ আমার আত্মীয়, এই যে ফোন নাম্বার দেন, এই যে স্যারের বাসার কাজ, মানে এভাবে কি জাহির করতে চেষ্টা করতাম। তো ওই লোকটা আসলে এক পর্যায়ে কান্দা দিচ্ছে, মানে আসলে দালাল যারা করে তাদের আসলে কোনো ধরনের মায়া মমতা থাকে না, তারা নিজের স্ত্রীও যদি ইয়ে করে পাসপোর্ট করে সেখান থেকেও টাকা নেই, নিজের শ্বশুরও যদি পাসপোর্ট করে সেখান থেকেও মনে হয় আমার ধারণা টাকা নেই।
আচ্ছা আচ্ছা,
কারণ কোন ধরনের সম্পর্ক রায় না, চিন্তা করে যে এভাবে দিতে হবো সারে সেভাবে দিতে হবো সারে, বাস নিজের পকেটে কি ঢুকতেছেন।
আচ্ছা, এই যে টাকাটা আপনারা নিতেন, এই টাকাটা তো পুরোটাই আপনার থাকতো না, অন্যদের কেউ তো দিয়ে দিতেন।
হ্যাঁ বলতেছি,
আচ্ছা আচ্ছা,
এটা আসলে বলতে গেলে একটা এসপি, যে এসপি জেলার এসপি যে ডিসি, সেও এই টাকাটার ভাগ পাইত। ঠিক আছে, যারা সাংবাদিক কিছু কিছু পত্রিকা তখন সাংবাদ ছিল বিভিন্ন, আমি পত্রিকা গুলোর নাম বলবো না, ঠিক আছে, কয়েকটা পত্রিকা সাংবাদিক দেওয়া আছে জেলা ভিত্তিক, যে সাংবাদিক গুলো দাজ্জাল ওরাও পাইত। তো এর মধ্যে কি হইতো,
আমি বলি নিশ্চিত যে তারা পেত নাকি,
হ্যাঁ পেত, না পেলে
পেত
দেওয়া হয়, দেওয়া না হইলে দেওয়া আছে। অনেক সাংবাদিক সামনে আমরা টাকা লইতাম বা অফিসারে টাকা দিত, তারা তো ইচ্ছা হলে উঠাইতে পারতো, কোনোদিন তো এরকম হয় নাই।
আচ্ছা,
হইলে তো অবশ্যই সেখানে আর্মি বা সরকারি বাহিনীর কোন একটা ব্যবস্থাপত্র থাকতো, তার মধ্যে দেয়া আছে অফিসারের সঙ্গে আমাদের একটা লিঙ্ক থাকতো, যদি তোমরা 500 টাকা লও 250 টাকা আমাদের দিবা, তোমাদের কোনো সমস্যা হলে কি আমরা দেখবো।
আচ্ছা আচ্ছা,
তাই আমরা যদি নিতাম ধরেন 1000 টাকা, আমরা বলতাম ভাই 400 টাকা নিচ্ছি, ভাই সবাই এখন টাকা দিতে চায় না, তো 200 টাকা দিতাম, তা আমাদের থেকে যেতে কত প্রায় 800 টাকা, এরকম করতো সবাই, মানে সত্য কথাটা বলতো না। আবার অনেক অফিসাররা গিয়ে কি কইতো যে কত দিছেন, তো অনেক মানুষ বইলা ফেলাইতো। তো অনেক সময় আমাদের সঙ্গে দেখা যাচ্ছে যে যদি চোরে চুরি করতে যায়, এমন যে চোরের সর্দার, সে যদি আসতে বলে কি কি আনছিস, অনেক যদি কয় ভাই 2টা স্বর্ণের সেট আনছি, 3টা আনছি, অনেক এরপরের দিন যদি শুনে যে গৃহস্থ বলতে আছে আমার 5টা স্বর্ণের সেট নাই, 1 লাখ 10 নাই, অনেক নিজের মধ্যে লাগে নি গান যান। এখন আমাদের সঙ্গে অফিসারদের সঙ্গে মাঝে মাঝে এরকম তর্কাতর্কি হইতো। আর এলাকায় বিশেষ করে দেখা গেছে যে আমার অনেক পরিচিত যারা যুগ্ম আহ্বায়ক আহ্বায়ক থেকে, এরা আমার তেমন পরিচিত ছিল, তো তাই কেউ আসলে তেমন কিছু বলতে পারতো না, যে একটা কিছু বইলে ইয়ে করবো। ঠিক আছে, আমি আর আমি সবাই বেচা বিক্রি করে এক ধরনের একটা খাওয়া দাওয়ার চিন্তা করতাম, এই স্যার ঠিক আছে, এর বাসা যেতাম এর বাসা যেতাম, মানে যা আসতো সবকে এইভাবে সেভাবে ঘুরিয়ে কি খরচ হয়ে যেত। তাই পাসপোর্ট করা অবস্থায় পাসপোর্টের কুমিল্লাতে মিনিমাম 10-12 জন দালাল, জেনুইন দালাল ছিল, আর কিছু কিছু দালাল ছিল মাঝে মধ্যে আসতো, মাঝে মধ্যে করতো চলে যেত, আর জেনুইন একদম 10-12 জন পরেই থাকতো, যেখানে ফর্ম পূরণ করে কোনো কাজ নাই, কিন্তু জাস্ট হট্টগোল একটাই লাগাই দিব, হয়তো নাম ভুল ছবি ভুল এই ধরনের সমস্যা করতো। তেমনই এক দালাল আমার একদিন বলতেছে, তুমি এই এইখানে করে দেয়াছো, আমি 30,000 টাকা কামাবো, তুমিও 20-30,000 টাকা কামাবে, কিন্তু আরেকটা ব্যবসা আছে যদি করো তাহলে অনেক টাকা কামাইতে পারো। এখন ওর ব্যবসার কথা শুন না, আমার আর রাতে ঘুম আসে না, কি ব্যবসা, কোন ধরনের ব্যবসা, আমি অনেক কিছু চিন্তা করি, কাসপোর্টের পরে কি বিদেশে দালালি করব না বাইরের দেশে দালালি করব, মানে এই ধরনের রাত থেকে এক ধরনের একটা চিন্তা আসে। তখন আস্তে আস্তে মানে তখন আমি প্রায় 9-এ, আসলে একদিনে কিন্তু এত কিছু হয় না, 1 মাস 2 মাস বা 3 মাস 4 মাস হইতে হইতে, প্লাস আমার ক্লাস 10-এর বছর প্রায় ফেব্রুয়ারি মাসে বাজে, মানে ওই লোকটা আমাকে অফার করে, তো একদিন আমি খুব রিকোয়েস্ট করলাম, ভাই কি আপনাকেও যদি আমি বলি, ভাই আপনার মুক্ত হয়েছে, আপনি কিন্তু খুব একটা চিন্তার মধ্যে থাকবেন যে আসলে কি বলতো আমাকে নিয়ে। তখন আমি খুব রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট করার পরে বললো ইয়াবা ব্যবসা, তখন আমি জানতাম না যে ইয়াবা জিনিসটা কি, ইয়াবা ব্যবসা
এই লোকটা কি ছিল,
ওইখানেরই একজন দালাল।
আচ্ছা,
মানে ওনার জাস্ট আমি এখন বুঝতে পারি যে ওনার আসলে পার্টনার ছিল না, আমি ছোট ছিলাম, আমাকে সে মাধ্যম হিসেবে ব্যবহার করছে, দেখা যায় আমাকে মাধ্যম হিসেবে ব্যবহার করছে।
এটা কত সালের কথা, 95-96?
এটা 96 ঘটনা, 96 ফেব্রুয়ারির দিকে এই ঘটনা। তাই যখন আমাকে বললো, তখন আমি বললাম ভাই চিনি না তো, কিভাবে করবো কি না করবো, মানে আমার একটা খুব টেনশন এসে পড়লো। এখন আমার আর দালালের চিন্তা নেই, এখন আমার চিন্তা ঢুকে গেল একটা ফিসান তাহলে বিক্রি করতে পারবো 200 টাকা, আনমো 100 টাকা দিয়া, 100 টাকা হইতে থেকে যায়, এটি এমন ছোট ছোট 120টা আনতেই পারবো, মানে এই ধরনের চিন্তাটা ছিল, পারতাম না কি আনতেই পারবো, দেখা যায় দিনে দিনে কোটিপতি হয়ে যাবো, ঠিক আছে, এই ধরনের চিন্তা ভাবনাটা ছিল। কিন্তু আসলে দালালি করা হচ্ছে যদিও কঠিন কাজ, কিন্তু তার চেয়ে বেশি কঠিন কাজ হচ্ছে ইয়াবা ব্যবসা করা, মানে যেটা বুদ্ধিসম্পন্ন, মানে অনেক দিকেই থাকতে হয়, চোর বাচ্চার গুন্ডা বদমাস সবার সঙ্গে কি হাত থাকতে হয়, নাহলে যে কোনো মূর্তি জেলায় যাওয়ার সম্ভাবনা আছে। তার মাঝখান দিয়ে আমি আর একটা কথা বলি, একবার কুমিল্লাতে পাসপোর্ট অফিসে পরিদর্শক আসছিল সিভিল পোশাকে দালালকে দেওয়ার জন্য, তখন আসলে আমি টের পাইনি, অনেক অফিসাররা বুঝতে পারে, অনেকেরা বলছে কিন্তু আমি জানতে পারিনি, তা আমি এরকম লাইনে দাঁড়া গেছি, তাই আমাকে ওই লোকটা ইয়ে করেই বলছিল তুমি আমার পাসপোর্টটা করে দাও, আমি তোমাদের কিছু টাকা দেবো। তখন আমি তো মনে করছি তেমন কিছু সমস্যা নাই, অফিসে যা আছে আমার মামা জাহির কলম করার পরে আমাদের পুলিশে গ্রেপ্তার করে নিয়ে গেল।
আচ্ছা,
এটাই আবার কিছু আগের কথা, আসলে অনেক ঘটনা ঘটছে জীবনে, মনে থাকে না সবকিছু। তো যখন জেলখানাতে নিয়ে গেল, জেলখানাতে আসলো রাখলো থানার কাস্টডির মধ্যে, রাখার পরে আসলে জেলখানাতে নিলে প্রথমে একটা জায়গা রাখে, ইলিশ হয়ে একটা জায়গার মধ্যে রাখে, মানে যেখানে শোয় মাথা একদিকে পা দিকে, আবার পা যেখান দিকে সেখানে মাথা একদিনে দেয়, পা একদিন, মানে খুব গেজাগিরি। তো যখন আমি কাস্টডিতে ঢুকলাম তখন আমার মাথায় চিন্তা বেড়ে গেল, এত হাজার হাজার মানুষ একটু ছোট্ট জায়গার মধ্যে দাঁড়ায় বলি না জায়গা নিয়ে আমি রাত ঘুমাবো কোনটি। আমার ওই ধরনের টেনশন ছিল না যে আমি কোথায় ঘুমাবো না ঘুমাবো। তো যখন এভাবে শুইল মানে কেউ যে মোড়া দিবে আরেকজনের শরীরে লাগবো এরকম অবস্থা। তো গেল, তারপর আমাকে আদালতে উঠাইলো, তাই আমি 18 দিন থাকার পরে জামিনে বাড়িছি। তো এরপরে ফ্যামিলিতে আইসা আর আমি ঘরে শান্তি পাইনি। তো ওইখানে বসে আমি আসলে একটা কবিতা লিখছিলাম, যদি বলেন আমি আসলে শোনাতে পারবো।
আচ্ছা, কবিতাটা আমরা একটু পরে শুনি, আমরা একটু শুনতে চাই যে যেদিন আপনি ধরা পড়লেন ওই সময় তো আপনি একটা স্কুলের স্টুডেন্ট, তো তারপর আপনাকে যখন ধরে নিয়ে যাওয়া হলো, আপনার যে দেখভাল করার বিষয়টা, জামিন করানোর বিষয়টা, এটা কারা দেখছিল?
আসলে আমি তো আমার বাসা তো কাছাকাছি ছিল, বাসা সবাই জেনে গেছে যে অমুক ধরে নিয়ে গেছে, আর আব্বা মেয়েটি অবশ্য মানে করতে পারতো না, সহ্য করতে পারতো না, বুঝেন না, আব্বারে দাওয়াত করতো না, আমাকে দাওয়াত করে নিয়ে।
আচ্ছা, ততদিনে কি তারা জানতেন যে আপনি?
সবকিছু জানতো, আমাকে বললেও ই হইতো না, আমি রাত্রে বাড়িতে ঘুমাইতাম না, হোস্টেলে ঘুমাইতাম, আবার হোস্টেল সার্চ করবো দেখে বন্ধুর বাসায় ঘুমাইতাম, অথবা যাগো পাসপোর্ট করে দিছি তাদের বাসায় যাইতাম না, এরকম করে করে ঘুমাইতাম, একদিন দুই দিন বাড়িতে ঘুমাইতাম।
বাসা থেকে এই বিষয়ে কোনো সাপোর্ট আপনাকে দেওয়া হয়েছে?
কোনো সাপোর্টই দিত না, উল্টা আমাকে মারতো, ঠিক আছে, বাসা বাইন্ধা রাখতো, ঠিক আছে, তারপর আমি বলতাম যে পড়তে যাবো, এটা বলে চলে যেতাম, মানে ওই চিন্তাটাই আমার ছিল। দেখতেছে যে আর বইলা কাজ হয় না, তো এক পর্যায়ে আর বলা বলি কি এমন, তো এক পর্যায়ে গেল না। তো আমি যখন এক পর্যায়ে গেলাম থানার মধ্যে, তখন আমার যে আম্মা তো গেছে কাস্টমিতে দেখার জন্য আমাকে, ঠিক আছে, শুই না, আমার তো ধরে নিচ্ছে 11টার দিকে, আম্মা গেছিল 4টার মধ্যে, গিয়া তো কোনো কথা নেই, আগেই 2টা থাপ্পড় দিয়েছে।
আচ্ছা,
হ্যাঁ, আর মামা বলতেছে থাক সমস্যা নাই আমরা চেষ্টা করব, আম্মা বলতেছে এই এই কুত্তার লেগে কোনো চেষ্টা করবো না তোমরা, আমার মা নিজের যা আছে সব খাইতেছে, আর আব্বা আসে নাই, আব্বা এরপর থেকে মানে খুব রাগ, মানে আমার সঙ্গে তেমন কোনো কথা টথা বলতো না, বুঝলেন, আর আসেনি। আসলে ওই দালালগিরিকরণের ফলে দেখা যাচ্ছে যে অনেক মুরব্বী, অনেক এলাকার গণ্যমান্য ব্যক্তি পাত্তা দিতাম না, কারণ অনেক বড় বড় লোকের সঙ্গে পরিচয় তো পাত্তা দিতাম না, কারো গণাও ধরতাম না।
আচ্ছা,
মানে এই ধরনের কাজটা একটু বেশি করতাম, মানে অ্যাভয়েড করে চলতাম, কি এর বড় ছোট, রাইট, আবার কথা যত অফিসার আছে সব আমার পরিচিত, মানে একদম শুকানা, ওই যে অল্প বিদ্যা আসলে ভয়ঙ্কর, এরকম মনে হতো কিছু থাকলো,
হঠাৎ করে নিজেকে অনেক বড় মাপের মানুষ।
তাই ওইখানে ওই মানে 17-18 দিন থেকে আমি একটা কবিতা লিখছিলাম, তারপর যখন আমাকে জামিন হইলো তখন তো আসলে বাসার কেমত চলে, 7-8 দিন কেমত বাদ পাত খাওয়া নেই, কারণ জামিন করতে প্রায় 20-22 হাজার টাকার মতো লাগবে, ঠিক আছে, এত টাকা একটা ফ্যামিলি থেকে দেওয়া, আমরা 4 ভাই 2 বোন মানে 6 জন মূলত বাবা মা।
ওই সময় আপনার কোনো জমানো টাকা পয়সা ছিল না?
আসলে আমি যা আনতাম খরচ হয়ে যেত
সবই,
ঠিক আছে, মানে এগুলা বন্ধু বান্ধব আরো কিভাবে পরিচিত, তখনকার সময় আমি কুমিল্লা ডিসির সঙ্গে আমার পরিচয় ছিল, মাঝে মাঝে আমি যাইতাম কথা বলতাম, মানে আমার একটাই উপায় ছিল গিয়ে মামা ডাকতাম, নাহলে আঙ্কেল ডাকতাম, নাহলে হ্যাঁ বোরে করতাম, আমি দেখতাম আমার অমুক আত্মীয়র মতো দেখা যায়, হ্যাঁ মেয়েরে মেয়েরে ডাকতাম বোন, মানে এইভাবে আসলে পরিচয় গুলোর মাধ্যম গুলো নিতাম, মানে একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করতাম।
আচ্ছা আচ্ছা,
আর কেউ দেয় আছে 1,000-2,000-3,000 টাকা হইলে বন্ধুকে বলতাম তোরা কি খাবি, হোটেলে নিয়ে যেতাম, মানে এমন আমার তো আসলে ওই ধরনের চিন্তা ছিল না, অনেকে দালালি করে নিজের পেট বাঁচানোর জন্য, বউ সংসার পালার জন্য, আমার তো এরকম ছিল না, আমি আবার আনতাম ওই যদি ঘরে কিছু না থাকতো বড় লোকে দেয়া লয়ে যেতাম 2,000-2,500 টাকা বাঁচান, হ্যাঁ মা রান্না করো, আইনা করতাম, হ্যাঁ দেখছো নি আনছে নি তোমার কোনো ছেলে, এত টেনশন করো না, আমি পারমু সবকিছুই পারমু, এরকম ভাবে বলতাম। তাই যখন জামিনে আসলাম তখন আসলে খুব চিল্লাচিল্লি শুরু হয়ে গেল ঘরে, আর কোনো থাকা যায় না, মানে যেটা অস্বাভাবিক, মানে খালি কতক্ষণ ফরফরে ভাত খেতে বললে এই কথা, শুইতে বললে এই কথা, দেশে তবে মানে সবাই কি কম বেশি এটা বলো, দাদা বলতে যেত, দাদিও বুঝতো, কিন্তু এগো বুঝটা আমার মাথায় লাগতো না, আমার চিন্তা হলো সমস্যা কি, আমার এদের যে গেছে টাকা, এদের যে কলিজা জ্বলতেছে বা আমি যে খারাপ হয়ে যাইতেছি এটা আমি বুঝতে পারতাম না। তখন যখন ইয়াবা ব্যবসার ও আলাপ করলো, তখন তো আমার আর দালালির চিন্তা নাই, আমার চিন্তা হয়ে গেল এখন ইয়াবা ব্যবসার মধ্যে আমি ঢুকে পড়বো, এখন আমি কদিন পরে ঘর বাড়ি সবকিছু এগো, গাড়ি টাড়ি লিয়ে চলবো, এই ধরনের চিন্তা ভাবনা আমার পুরো মাথায় ঢুকে এলো। আমি কথা বললাম, আপনি বিশ্বাস করবেন না যে আমাকে এরকম ভাবে বিশ্বাসটা জন্মাইছে,
আপনি করেছেন বাট আমি কিন্তু করবো না,
আপনার হয়তো পরিস্থিতি স্বীকার করলে
কর,
আচ্ছা জানি না আপনাদের বিষয়টা, হয়তো আমি সে সময় করে ফেলাইছি, তাই আমি করে ফেলার পরে উনি আমার প্রথম দিন যেদিন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে কুমিল্লা নুজন হোটেল তো অবশ্যই সবাই চিনে, পাশে খুব সুন্দর রেস্টুরেন্ট, তো ওইখান থেকে আপনার ওইখানে বলতে গেলে কি কুমিল্লা নুজন হোটেলের আশেপাশে যতগুলো টং দোকান আছে, মানে ছোট চার দোকান আছে, সবগুলাতে ইয়াবা বিক্রি হয়। ওইখান থেকে সোয়াগাজি গেলাম, ওইখানে ওই সময় প্রায় 12 টাকা ভাড়া নিত, 15 টাকাও নিত, 12 টাকা 15 টাকা কুমিল্লা 12 টাকা টাকা সোয়াগাজি। তো প্রথম দিন গেছি আর যাওয়ার পথে ওনারাই চেক করলো না, আমার চেক করতেছে পুলিশে, আমার তো অবাক লেগে গেল, কি মানে উনি বলতেছে তুমি একটু পিছিয়ে পিছিয়ে হাঁটো, এক পুলিশে ডাক দিয়ে বলতেছে বোতল টোতল আসেনি, এই ধরনের কথাবার্তা বলতেছে, জুতা টুপি দাঁত মুখ রাগ করে অনেক কিছু চেক করলো, আমি ব্যাপারটা বুঝতে পারলাম না, ব্যাপারটা আমার কাছে এক ধরনের একটা যে কি আমাকে চেক করতেছে ঘটে নাকি। তো ওনার সঙ্গে গেলাম, যার বাপার গ্রামের মাতাব্বর দেয়া গেছে গ্রামের মেম্বার, দু একটা রেয়ার সংখ্যক ছেলেরা কি ওই সময় ইয়াবা খাত,
1996 সালে এটা খুবই রেয়ার একটা ব্যাপার,
96 সালের লাস্টে, তখন আমি যখন ইয়াবার ব্যবসা করতে মানে যাই ওনার সঙ্গে, ব্যবসা করতে যাই না ওনার সঙ্গে যাই যখন, তখন আসলে আমার মেট্রিক পরীক্ষা প্রায় কাছে গেছে, তাই ওনার সঙ্গে যেই দিন প্রথম গেছি উনি মনে হয় কি নিছে না নিছে আমি আর বুঝতে পারিনি, একটা রুমের ভিতরে ঢুকলো, অনেকক্ষণ পরে দাঁড়িয়ে দেখলাম মুখে অনেক গন্ধ টন্ধ হয়, ঠিক আমাকে নিয়ে আসার সময় কিছু মাতলামিও করছে উনি, মানে এক ধরনের ভূমি করে দিয়েছে মনে অনেক খাইছে সেবন করছে, তা আমি আসলে বুঝতে পারিনি দেখতে পাই নাই যে ইয়াবা কেমন, তো উনি বাসায় এনে আমার দেখাইছে, দেখলাম লাল ট্যাবলেটের মতো, তখন আসলে আমি বললাম যে কি করে এটি তো সেই ইয়াবা, তা আমি কার এটি তো দোকানের কত ভালো দেখবো ট্যাবলেট, আপনি কি করে দিয়ে যাবে একটা দাম 150 টাকা করে পাগলে ধরছে নাকি, আমি না আমার শুরু করছেন সিটারি বাট করেন মুরব্বী মানুষ হয়ে, মানে এক করলেন তখন হ্যাঁ এটাই, এটা খায় কেমনে, এটা খায় এমনি আগুন দিয়ে তারপর এক ধরনের একটা পাতা ব্যবহার করে নিচে আগুন দেওয়া বাস ধোয়াটা নেই, আমি দেখা তো মানে পুরা জানি, তো আমার আবার একটা চিন্তা ছিল যে যা কিছুই করি লেখাপড়াটা আবার ঠিক মতো করতাম, তবে ট্রেনে আসে আবার রোল নম্বরটা একটু পিছিয়ে গেছিল, দশ ছিল, 128 জনের মতো ছাত্র ছিল, তবে ওই 2.5 মাস মানে নির্বাচনী পরীক্ষায় কোনো মতের সাথে পাশ করছি, মানে তাও মনে হয় বিশেষ ফেল করার মতো খুব রিকোয়েস্টে, ঠিক আছে স্যাররা আমার ফর্ম ফিল আপটা করছে, তো ওই 2.5 মাসে আমি খুব কঠিন পড়ছে, আর কোনো দিকে দালালি ফালালি এই ধরনের কোনো কিছু গড়তেই পারিনি, সকালে বইতাম ভাত খেতাম পড়তাম 4টা 5টা বাজে উঠতাম, মানে কর্ম জাস্ট মেট্রিক পরীক্ষাটা দিয়ালি, তো মোটামুটি আমি চিন্তা করছি যদি আমি 12 থেকে 12 জন এ প্লাস পাইছি, শুধু আমি মাত্র এই গ্রেড পাইছি, ওই যে সারা বছর দুষ্টামি করছি এই গ্রেডটা পাইছি, আমার পয়েন্ট আছে 4.5 এটা আসছিল।
আপনি কত সালে
এটা মানে পরীক্ষাটা দেয়? তো 97 সালে।
আচ্ছা 97 সালে কোনো গ্রেডিং পদ্ধতি ছিল না,
মানে মিডিয়া ছিল, ওই যে ডিভিশন পদ্ধতি ছিল, এখনকার বর্তমানে মানে এই গ্রেড পদ্ধতি, এখন আসলে ডিভিশন।
রেহান এই ফাঁকে আপনাকে একটু বলি, আপনি এখানে আজকে যতগুলো ইনফরমেশন দিবেন দয়া করে সত্যি ইনফরমেশন দেবেন,
আমি তো কখনোই মিথ্যা বলা
আমাদের শ্রোতা বন্ধুরা যারা শুনছেন তারা কিন্তু একেবারে নিশ্চিন্তে অপেক্ষা করছেন যে আপনি যেটা বলবেন তারা সেটা বিশ্বাস করবেন, ঘটনা শেষে কিভাবে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা অবশ্যই আমরা শুনবো।
অবশ্যই এর মধ্যে অনেকে হয়তো আমাকে চিনে ফেলাইছে, কারণ আমার এলাকার মানুষ বা কুমিল্লার মানুষ অনেকেই হয়তো কম বেশি শুনছে, তবে আমি একটা জিনিস আশা করবো,
কুমিল্লাতে শুনতে পাওয়া যায়,
হ্যাঁ আমি একটা জিনিস আশা করবো যদি আমাকে চিনতে পারা যায় বা আমাকে যদি কেউ বুঝতেও পারে পরবর্তীতে যাতে আমার এগুলো না বলে, কারণ আমি তো এখন সম্পূর্ণরূপে বাইরে
গেছি, এবং আজকে আপনি এসছেন আপনার এই ঘটনাগুলি সবকিছু বলবার জন্য। ওকে, তারপর আপনি খুব পরীক্ষা দিলেন, একেবারে সবকিছু ব্যবসা এইগুলি চিন্তা ভাবনা বাদ দিয়ে খুব মনোযোগ দিয়ে পড়ালেখা করলেন, একই সঙ্গে আপনার একটা ভালো দিক আমরা পেলাম যে পড়ালেখার প্রতি যে আগ্রহ, যে
খুবই মনোনিবেশ করে আপনি একটা ভালো রেজাল্ট করলেন, আবার একই সঙ্গে এই চিন্তাটাও আছে যে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আবার আপনি ব্যবসা করবেন।
মানে এই চিন্তাটাই ছিল যে মানে কি কারণে এই চিন্তাটা, যদি আমি একটু ঠিক করে ভালো রেজাল্ট করি তাহলে ঘর থেকে ওই প্রেশারটা কম আসবে, এই ধরনের আমার চিন্তাটা ছিল। আসলে যারা দুষ্টু প্রকৃতির কাজ করে তারা যদি সবগুলো নিয়ে চিন্তা করে তাহলে পারে, কিন্তু দেখা যাচ্ছে অনেকে কি করে, দেখে দালালি করতেছে, খাইতেছে, অন্য কিছু করতেছে না। আবার অনেকে কি করতেছে, দালালি করতেছে, দুষ্টামি করতেছে, অনেকে কি করতেছে, সংসার চালাইতেছে, ঘর বাড়িও করে ফেলাইতেছে, দেখাচ্ছে এক জীবনে সে ছেড়ে দেয়। অনেকের আসলে অনেকে অনেক ধরনের মারফত যে যেটাকে যেভাবে বেছে নেয়।
আচ্ছা আচ্ছা,
তাই আমি তো পরীক্ষায় পাস টাস করলাম, মিস্ত্রি শিখা হইলো, এখন আমার আর পা মাটিতে লাগে না। পাস করার পরে এলাকার যারা আছে সবারই নিয়ে এখন আমার দল গঠন বিভিন্ন ইয়াটিয়া শুরু হয়ে গেল। তা আস্তে আস্তে যে বাইটার নাম, ওই বাইটার নাম আসলো সাদেক ভাই ছিল, ওই যে ভাই আমাকে ব্যবসার জন্য নিয়ে গেছিল, সাদেক ভাই আমার সঙ্গে এখন তুমুল আলোচনা শুরু করে দিল কিভাবে কি করা যায়, কিভাবে না করা যায়। আগে তো কম করতে, এখন মানে অতিরিক্ত কিছু না হলেই দেখতাম যে আসলে আমার বাসার সামনে এই আমি বাসায় গেছেন মা তো বকবো কি করবো, হ্যাঁ তুমি তাড়াতাড়ি যদি কেউ দাঁত খেয়ে না ভাত খান লাগবে না আমি তোমাকে খাওয়াবো, এবার নিয়ে হোটেলও যেটা খাইতেছে তোমরা এটাও খাওয়াই দিত, হম খাও কি ছিল আজ এত মুদ্রায় দাম তোমার কাছে দিব তুমি আনতে চেষ্টা করবো, পুলিশ টুলিশে ধরলে ভাই কার না কোনো সমস্যা নেই সবার লাগে আমার পরিচয় কিন্তু কোন কেউ লাগে পরিচয় নেই।
আচ্ছা আচ্ছা,
মানে মানে আমাকে জাস্ট জাহির করে শোনে আর সে আমাকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। তা আমিও চিন্তা করলাম খারাপ কি যায় হয়ে যায় তো লোক পাবে, আসলে চিন্তা করবেন যারা অতিরিক্ত চালাক তারা কিন্তু সবচেয়ে বেশি ঠকে, সবচেয়ে বেশি প্রতারিত হয়, তারাই বেশি প্রচারিত হয়। সাধারণ মানুষ হয়তো একবার গিয়ে প্রতারিত হয়, দ্বিতীয়বার হয় না, কিন্তু তারাই তাদের লোকের মারফতে বারবার প্রতারিত হয়েছে। তা আমি গেলাম দ্বিতীয়বার, এটা মানে প্রথমবার তো গিয়ে আসলাম, দ্বিতীয়বার গেলাম, গিয়ে এখন উনি আমার সবাইয়ের সঙ্গে পরিচয় করাই দিতেছে। আর আমি একটা জিনিস তখন লক্ষ্য করলাম যে যারা ইয়াবা সেবন করে তাদের একজনের চেহারা ভালো না, হয় ভেঙে গেছে, না মোটা ফুইলা গেছে, না চাটলা, না লুঙ্গি ফেরে রয়েছে, গামছা ফেরে রয়েছে, খাইতেছে আর বড় বড় করে বাবা বাবা ডাকতেছে এই কতক্ষণ মনে হয়। মানে এদের মধ্যে যতজনে চিন্তা করলাম আমি আমার চেহারার দিকে লক্ষ্য করে দেখলাম না আমি তো সুন্দর, মানে তখন আমার চিন্তা ছিল না যে এগুলো খাইলে যে আমি বেড়ে নষ্ট হয়ে যাবো, আমি বেড়ে এই ধরনের পরিণতি হয়ে যাবো। তখন আমাকে বলতেছে বসো, আজ্ঞা বাইরে খাওয়ায় দাও ভালো করে। তখন আমি আসলে সিগারেট টিকেট তখন খাইতাম, দালালি যখন করতাম সিগারেট টিকেট খাইতাম, ওই সময় আমি গুলি খাইতাম। তখন আসলে এক পর্যায়ে আমি বসি খাইতে, ওনারা খাইতেছে তা আমি টান দিছি, আর ইয়াবা যারা খায় তারা এক ধরনের পয়সা, আগে পয়সা ব্যবহার করতে এখন বোতলের মুখ ব্যবহার করে, যাতে এক ধরনের সি মানে ওইটার যে একটা লাভা মানে আইসটা টানলে যে দুয়ার সঙ্গে একটা আইস যায় সাদা ধরনের, ওইটা যাতে ভিতরে দাঁত গিয়ে দাঁতগুলো নষ্ট না করে বা জমা পড়ে না যায়। তখন আমার এটা দিছে আর এটা কাইছে হয়ে গেছে, মানে আমার তো আর এত দক্ষ ছিলাম না। তখন এটা যখন টান দিছে একদম ভিতরে বারবার সব চলে আসে, এমন সঙ্গে সঙ্গে বমি করে দিছে।
আচ্ছা আচ্ছা,
এক পর্যায়ে
হ্যাঁ
প্রথমবার, তারপর বমি করে দেওয়ার পরে পানি টানি দিল, খাইলাম টাইলাম। তারপর ওরা আসলো এগুলো খাওয়ার সময় কি করে, এটাও খাইতেছে, সিগারেটও খাইতেছে, চানাচুরও খাইতেছে, আচারও খাইতেছে, অনেকে বিভিন্ন ধরনের সেভেন আপ টেভেন আপ বা এই জাতীয় জিনিস পানীয় জাতীয়, অনেকে আবার বাংলা মটক নিয়েও বসে, মানে জাস্ট বলে ফিনিক হইতেছে, মজা পাইতেছে খাইয়া। তা আমি দুই তিনবার টান দিলাম, যার পরে ওই দিন আইসা বললাম, আইসা আমার রাত্রে মাথা ঘুরাইতেছে খুব, তা আমার চিন্তা হইলো থাক আমি খাইবে না খাই ব্যবসা তো করেন ফেলবো, দাম নিতে পারলেই তো বেশ। এখন আমার চিন্তা হলো রেগুলার লোক কোথায় বিক্রি করে কি করে, এখন এতে বেশি টেনশন হয়ে গেছে আমার। আমি ওনার সঙ্গে যোগাযোগ করি, উনি কি আমার সঙ্গে যোগাযোগ কম করে করে, মানে আমি বেশি করি ভাই তাড়াতাড়ি লোন না আমার মতো কেউ খারাপ থাকে থাকে যাতে এই কথাগুলো শুই না, তারা এক সেকেন্ডে এই মুহূর্তে পরিবর্তন হয়ে যেতে পারে। তাছাড়াও উনি আমাকে নিয়ে গেল, তো উনি আমার বলতেছে যে তোমার তো আমি সবসময় নিয়ে যাই আমার টাকা পয়সা খরচ করে, তোমার তো টাকা পয়সা লাগবে সব জিনিস আনতে গেলে, তো টাকা পয়সা লাগে, টাকা পয়সা ম্যানেজ করো। এমন আমার টাকা পয়সার চিন্তা দেখে গেলো যে টাকা পয়সাটা আমি কিভাবে ম্যানেজ করতে পারি। তখন আমার তো গড়ে তো তেমন বুঝে নিই একটা কৃষি ফ্যামিলিতে কিরকম টাকা পয়সা থাকে, তেমন বেশি থাকে না। তো আমি আমার ফুফুরা একটু বড় লোক ছিল, বড় লোক বলতে কি মধ্যবিত্ত ছিল, আমার ফুফা রাজনীতি টাজনীতি করতো, শাসক মোটামুটি টাকা পয়সা থাকতো, আমরা ওনাদের বাসাতেই বেশি বেড়াইতাম, বা ফুফুরাও আমাকে অনেক কিছু দিতে আছে, তো বোঝা যায় যে আমি ফুফুর বাসাত খালি প্রায় যেতাম, মানে ফুফুর বাসাতে একটা চুরি করার আমার চিন্তা ভাবনা মাথায় ঢুকলো। তখন আমি ফুফুর বাসায় যখন যাইতাম, তখন এটা আসলে 97 সালের ঘটনা, পাস করার পরপরে আমি ইন্টারে একটা কলেজে ভর্তি হয়েছি, কলেজে আমার ভর্তি হওয়া হয়েছে, তখন ফুফুর বাসাতে একবার দুইবার গেলাম, সুযোগ পাই না, মানে ফুফু আছে ফুফুর সামনে, তার এত বড় কলেজে হয় নাই। ফুফু একদিন হঠাৎ করে আমার বলতেছে তুই বস, আমি পাশের পাশে আসতেছি, পাশের গ্রামে আসতেছি, এই সুযোগে হ্যাঁ গো আলমারি ভাঙ্গা আমি প্রায় 48,000 তেল এ ফেলাইছি, এখন তেল এ সিন্ধরি বাইতে ফেলুন, মানে অর্ধেক তো আছে সিন্ধরি, এই তেল এ বাইত গেলে তারা দিয়ে দিতে উঠছি, এই দালালের বাইত সাদেক ভাইয়ের বাইত, সাদেক ভাই কিন্তু এন্দা ইয়াবা ব্যবসাও করে, এন্দা দালালিও করে, আমি আপনার দালালি এখন পুরো সারাই মূলত, মাঝে মধ্যে যাই একটু অফিসার গুলো, এখন আমার চিন্তা হয়েছে ইয়াবা ব্যবসার দিকে। তখন যেহেতু আমি আনলাম, গড়ে তো চিল্লা চিল্লে রাগা গেল, আমি আস্তে আস্তে শুনি আমার খোঁজ আছে বাবা মা ফুফুর টাকাটা বিভিন্ন, ফুফা তো আসলে
মানে সবাই জেনে গেছে যে আপনি,
জেনে গেছে না, যখন আইসা দেখছে আমি নাই তালা ভাঙ্গা, তা আমার যে আছে ঘর আমি ছাড়া নিমুখে।
আচ্ছা আচ্ছা,
যখন এটা হইলো তখন আমি এক পর্যায়ে আসলে বললাম যে মানে আর যাই না, সাদেক ভাইয়ের এখানে বসে থাকি, সাদেক ভাইয়ের আইনে আমি উদ্বাদিয়ার টেবিলের মধ্যে টাকা ফেলাইছি, উদ্বাদিয়ার টেবিলের মধ্যে টাকা ফেলাইছি আর, তখন সাদেক ভাই তো মানে দেখে অনেক খুশি, তবে সাদেক ভাই যেহেতু অনেক খুশি হয়েছে, তখন আমি চিন্তা করলাম না আজকে থেকে করা যাবে ব্যবসা।
আচ্ছা, ঠিক এই মুহূর্তে আমরা একটা ছোট বিরতিতে যাব, আমরা শুনছিলাম রেহান মোটামুটি টাকা পয়সা নিয়ে রেডি হয়ে গেল পাসপোর্টের দালালি ছেড়ে দিয়ে, এবং সে মোটামুটি ডিসিশন নিয়ে ফেলেছে যে সে ইয়াবার ব্যবসার সঙ্গে জড়িত হয়ে যাবে, লোকটাও তার মধ্যে কাজ করছে, এবং যেই ভদ্রলোকের নাম আমরা শুনছিলাম সাদেক, তিনি মোটামুটি তাকে কনভিন্স করে ফেলেছেন যে এই ব্যবসায় তাকে আসতে হবে। তো তারপরে সে ফুফুর বাড়িতে গিয়ে কিছু টাকা চুরি করলো, 48,000 টাকা, তারপর সে সেই বাড়িতে গিয়ে উঠলো, তার সেই বড় ভাই সাদেকের বাড়িতে গিয়ে উঠলো, তারপর কি হলো শুনবো ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন, শুনতে থাকুন চলছে অন্ধকারের গল্প শুধুমাত্র ঢাকা এফএম 90.4। আমাদেরকে লিখতে চাইলে 16260 এই নম্বরে এসএমএস করতে পারেন, যদি কোনো প্রশ্ন থাকে রেহানের কাছে সেটাও আপনি আমাদেরকে পাঠাতে পারেন 16260 এই নম্বরে এসএমএস, এছাড়াও ফেসবুকে লিখতে পারেন facebook.com/ঢাকা FM 90.4। ওকে, ছোট একটা ব্রেক শেষে আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন।
This track was downloaded from FusionBD.com.
স্বাগত আরো একবার, জুয়েল আছি আপনার সঙ্গে, চলছে অন্ধকারের গল্প, এবং আজকে আমাদের সঙ্গে রয়েছে রেহান। রেহান শুরু করেছে তার অন্ধকার জীবনের কিছু কথা, অলরেডি সে বলেছে সে কিভাবে ক্লাস 9 পড়া অবস্থায়, ক্লাস 8 পড়া অবস্থায় সে পাসপোর্টে দালালি শুরু করেছিল, এবং এরপরে আস্তে আস্তে SSC পরীক্ষাটি দেবার পর সে যুক্ত হয়েছে ইয়াবা ব্যবসার সঙ্গে। মোটামুটি গল্পের এই পর্যায়ে গিয়ে আমরা থেমে গেছি, অনেকে প্রশ্ন করেছেন, আমরা কিছু কিছু প্রশ্ন করতে চাই রিহানকে, শ্রোতা বন্ধুরা প্রশ্ন করেছেন। একটা বন্ধু প্রশ্ন করেছেন, নামটি লেখেন, তিনি লিখেছেন যে 1996 সালে এক পিস ইয়াবা কি করে 200 টাকা হয়, বর্তমানে তো এক পিস ইয়াবা 130 টাকায় পাওয়া যায়, এটা জিজ্ঞেস করেছে আপনার কাছে রেহান, আপনি কি বলবেন?
আসলে আমি যেটা বলতে চাই যে আসলে সুযোগ মূল্য ছিল না, তখন আসলে রোড ব্যবস্থা বা পাওয়া যেত না, এই কারণে দাম। আর ছোট্ট একটা উদাহরণ দিই, আগে একটা সিম 3,000 টাকা, 1,800 টাকা, 2,000 টাকা, 2,200 টাকা এরকম ছিল
মোবাইল সিম।
হ্যাঁ, মোবাইল সিম। আর একটা মোবাইলই মূলত 1600 মডেলের একটা মোবাইল বা এরকম সাইজের একটা মোবাইল এখানে 1,000 টাকা, 1,500 টাকা পাওয়া যায়, বা 1600 মডেলের মোবাইল হয়তো ব্যান হয়ে গেছে, খুব কম পাওয়া যায়, তখন দেখা যাচ্ছে যে বেশি না। আর পাঁচ বছর আগে একটা মোবাইল ছিল 5,000 টাকা, এই 1600 মডেলের মোবাইলটাই। আসলে যে আমি জানি না উনি কি রকম প্রশ্ন করছেন, উনি যদি এরকম কারোর সঙ্গে পরিচয় হয়ে থাকে তাহলে 96-94 সালের ঘটনা যদি বলে তাহলে অবশ্যই বুঝতে পারবে যে আসলে তখন কিরকম দাম ছিল।
ওই সময় এতটা সুলভ ছিল না,
সুলভ ছিল না, মানে জানতো না যে আসলে খুব রেয়ার সংখ্যক যারা গ্রামের জমিদার, যারা গ্রামের দেওয়া খুব মাতাব্বর বা চেয়ারম্যানের ছেলে, তারা কি এটা আসলে ইয়ে করতো।
ওকে, ইলিয়াস মোদীর সঙ্গে পরে আমাদেরকে মু এসএমএস করে জানিয়েছেন যে এই প্রোগ্রামটা কি রিপিট হবে কিনা। আমার একটা বন্ধু হঠাৎ করে নেশার সাথে জড়িয়ে গেছে, তাকে শোনানোর জন্য আমি এখন তাকে ফোন করছি, বাট তাকে ফোনে পাচ্ছি না। মু এই অনুষ্ঠানটি রিপিট হবে না বলে মনে করছি আপাতত, জানি না পরে রিপিট হবে কিনা। তবে এই এপিসোডটি কিন্তু আপনি আমাদের ওয়েবসাইট থেকে আগামীকাল ডাউনলোড করে নিতে পারেন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটি হচ্ছে www.dhakafm904.com। সজল তিনি লিখেছেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে লিখেছেন যে আপনার গল্পটা শুনতে ভালো লাগছে আর আশা করব আপনি পুরোপুরি সত্য কথাগুলি বলবেন। ওকে, এরকম আরো অনেক, মনির হোসেন এসএমএস করেছেন, মেহেদি তিনি লিখেছেন ইনফরমেশন গুলি যেন কোনো প্রকার খাপ ছাড়া না হয় সেই বিষয়কে বলেছেন, উল্লেখ করেছেন। আশা করছি মেহেদি সেই বিষয়গুলি আপনার খাপ ছাড়া লাগবে না। এরপরে দেখতে পাচ্ছি এসএমএস করেছেন ইলিয়াস, আচ্ছা অভিজিৎ এসএমএস করেছেন, এরপরে বাবুল এসএমএস করেছেন, সাইফ নারায়ণগঞ্জ থেকে, সাব্বির আলমগীর, আরো অনেকে এসএমএস করেছেন, সবাইকে অনেক ধন্যবাদ যে যেখান থেকে শুনছেন। রেহান, আমরা আবার গল্পে চলে যেতে চাই। আমরা ছিলাম যে আপনি আপনার ফুপুর বাড়ি থেকে, ফুপুর কাছ থেকে তার আলমারি ভেঙে 48,000 টাকা ম্যানেজ করলেন শুধুমাত্র ইয়াবা ব্যবসায় নামবেন বলে, তারপর থেকে শুরু করবেন।
তখন আমি যখন গেলাম উনার বাসায়, তখন উনি তো মানে টাকা দেখে অবাক,
সেই সাদেক ভাই,
হ্যাঁ সাদেক ভাই পুরাই অবাক যে আসলো এত টাকা। তখন আমি বললাম আর টেনশন কি, আমি আসি না, ঠিক আছে, মানে তারা বললাম কোনো সমস্যা নেই, কোথার থেকে আনলাম, বললাম বললাম ফুফুর বাসার থেকে তুলে এসেছি, কারণ তো তোমার ফুফুরা তোমার আম্মারা খুঁজবো, আমাকে আমার বাসার থাকুন করে না সমস্যা নেই। তাম্মারা আমি যখন সাদেক ভাইয়ের বাসায় এগুলো নিয়ে গেলাম, সন্ধ্যাবার সাদেক ভাই আবার এক আত্মীয়র বাসায় নিয়ে গেছিল আমাকে, তাম্মা আবার সাদেক ভাইয়ের বাসায় আমি কার কার সঙ্গে আড্ডা দিই এগুলো তো জানতো, সাদেক ভাইয়ের বাসায় এসে বলছে তোমাদের এখানে কি রেহান আসছিল কিনা, তো ওনারা আবার বলে দিছে না, তো ওনারা আর দ্বিতীয়বার কি যায় নাই বা আসে নাই, তো ওইখানে আমি রাত্রে ঘুমাইতাম থাকতাম। তো ছোট্ট একটা ঘটনা, তো মাস ষোলো বলতে কি ওনার মেয়ে ক্লাস তখন এইটে পড়তো, তো যে ওনার বাসায় 2-3 মাস থাকা অবস্থা ওনার মেয়ের সঙ্গে আসলে আমার প্রেম হয়ে যায়, আমি জীবনে আসলে প্রেম টেম ওনার মেয়েই করতো, মানে চেহারা অনেক সুন্দর ছিল, তো মানে ওই সাদেক ভাইয়ের মেয়েই,
আচ্ছা আচ্ছা,
বাপের রাখতাম ভাই অনেক সময়, আঙ্কেল অনেক সময়, মামা আর ওনার মেয়ের সঙ্গে মানে এই ধরনের একটা রিলেশন বা সম্পর্কে জড়িয়ে পড়ি। তো এক পর্যায়ে মানে নানার আমি ওকে বলি, তো এক পর্যায়ে কিছু একটা হয় আসলে, সবাই তো এখানে ভদ্র ফ্যামিলির সন্তান, আমি আসলে ওই জিনিসটা বলতে চাই না।
জি আমরা বুঝতে পারছি।
পরে আসলে ওনার সঙ্গে গেলাম, উনি আমি বলতেছি কবে যাবেন, এখন আর আমার সহ্য হয় না, 48,000 টাকা দিছি উনি যাইতেছে না, একদিন থাকতেছে আমার তো আর সহ্য হইতেছে না, কখন কোন সময় যাইবো এই জিনিসটা আমার কি মাথায় কিছু না, আমি খালি আরে মনে না আমার টে মাই যাবে ব্যবসা করার কথাকে, আমি খালি ওনার তো এক পর্যায়ে উনি ও তখন তো আসলে তেমন ফোনের ব্যবস্থা ছিল না, যে কারোর সঙ্গে ফোন করে এখন যেমন ফোন করে আসতেছি ভাই রেডি রাখেন, তখন এই জিনিসটা ছিল না, এটা প্রায় 97 সালের লাস্টের ঘটনা, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, তখন সে আমাকে একদিন নিয়ে গেল সেই সোহাগাজী, সোহাগাজীতে গেলাম, তো সোহাগাজীতে আসলে তখন খুব চেক টেক চলে, সোহাগাজীতে আর পারলাম না, তখন সে আখাউড়া বর্ডার আছে, আখাউড়া বর্ডারে এদিনে ওই দিনই নিয়ে গেল, তো নিয়ে গেলে আসলে দেখলাম আখাউড়ের কিছু অঞ্চল আপনার কাঁটাতারে বেড়া আর কিছু অঞ্চল একদম গ্রাম এলাকা মানুষ আসা যাওয়া করে, একদম আমাকে ইন্ডিয়াতেই নিয়ে গেলো, মানে হাঁটতার পর যখন আমি ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছি তখন বুঝতে পারছি যে আসলে সে আমাকে ইন্ডিয়াতেই এক পর্যায়ে নিয়ে আসছে, প্রচন্ড মুসলধারে বৃষ্টি হইতেছে, তো এক বাসা যেই বাসাতে মানে উনি এই ইয়াওয়া আনে ওনার বাসায় গেল, যাওয়ার পরে মনে হয় যে যেতটুকু একটা বোতল তাতে এক পা লবণ ধরবে বা এক পা চিনি ধরবে, এতটুকু একটা বোতল দিল প্রায় গয়না দেখলাম যে 40-45 হাজার টাকার মতো দিল, আমার তো অবাক লেগে গেল যে এত দাম, তাহলে যদি আমি দেশে যে আমার চিন্তা হয়েছে তখন বস্তা বস্তায় নিতে পারলে তো আমি কোটিপতির চেয়েও বেশি হয়ে যাবো, আসলে মানুষের ছোট চিন্তাটা থাকে না, বড় বড় চিন্তা করে মানুষ। তখন এক পর্যায়ে এগুলো নিয়ে আসলাম, আমি আসলে প্রথম আমার বিক্রি করতে খুব কষ্ট হইতো, বিক্রি করতে পারতাম না কাজের সঙ্গে, মানে তখন উনি বিভিন্ন যারা যোগাযোগ করতো আমার আসিয়া সাদেক ভাইয়ের বাসায় এসে যোগাযোগ করতো, সাদেক ভাইয়ের মনে করেন না যে পিএস আমি, সাদেক ভাই ঘুমিয়েছে কি লাগবো মাল লাগবো ঠিক আছে, একটা দিতাম টাকা নিতাম, দেখছে অনেক সময় বেশি হতাম 220 টাকা, অনেক সময় 260 টাকায়, মানে এক এক সময় এক এক কালার, ভাই দাম কমছে সমস্যা নাই, 20 টাকা কম দেন। আবার অনেক যারা প্রতিনিয়ত খায় দেওয়া আছে তাদের কাছ থেকে দেওয়া আছে 4টা নিয়ে গেল 1000 টাকা আসছে, থাক 200 টাকা পরে দিন, জাস্ট এভাবে মোটামুটি চলতেছে, 4-5 মাস চলতেছে। তাই আমি ইন্টার ফার্স্ট ইয়ারে কিন্তু একটা পরীক্ষা হয়, পরীক্ষা দিছি আর আমি এক সাবজেক্টে পাস করছি আর সব সাবজেক্টই ফেল, মানে একদম পুরাই। এখন আর বাইতে এখন আর আমার কোনো ধরনের জিজ্ঞাসা বা আমার প্রতি যে তাদের ইয়া মানে এই জিনিসটাই নাই, সবাই আমার আস্তে আস্তে কি ভুলে দেওয়ার এক প্রান্তে চলে আসে, আমাকে দেখে আর পায় না, ঠিক মতো ইয়ে করে না, দল রাখতে পারে না বাসার মধ্যে, আমি যা আছে করে সব কিছু এক পর্যায়ে আসলে করে খুব এটি নিয়ে অশান্তি চলে। আসলে আমার বাবা মা আমার ফ্যামিলি কখনই এই ধরনের ছিল না, জাস্ট তখন এভাবে চলতেছে। ইয়াবার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে গাঁজা টাজাও আমি নিজেও সেবন করতাম, নিজেও খাইতাম, গাঁজা টাজাও মাঝে মধ্যে আনতাম। আসলে যারা ইয়াবা ব্যবসা করে তাদের কাছে গাঁজা ব্যবসাটা একদম মানে পানির মতোই, কারণ গাঁজাটা তো অ্যাভেলেবেলি মানুষজন খায়, সিগারেট বিড়ির সঙ্গে মোটামুটি আনতাম, তাই না বিক্রি করতাম, দেখা অনেকে ইয়াবাও খাইতেছে গাঁজাও খাইতেছে গাঁজা। তবে মোটামুটি চললো 3-4 মাস চলার পর।
আপনি প্রথম কত টাকা ইনভেস্ট করছিলেন?
আমি তো আমার নিজের ইনভেস্ট শুধু ওই ফুফুর কাছ থেকে টাকা নিয়ে ওনাকে দিছি, উনি আমার টাকা দিয়ে ব্যবসা করছে।
আচ্ছা, আপনি বিনিময়ে কি পেতেন?
বিনিময়ে আমি বেচতাম, আমি খাইতাম পাইতাম, কিন্তু আমার এটা চিন্তা ছিল না যে আমার যে 48,000 টাকা চলে এলো আমার টাকা তো উঠাই দিব, এই ধরনের চিন্তাটা আমার ছিল না। আমি চিন্তা করতাম ওনার লাগে আবার যাই চালানো নেই, 50,000-60,000 টাকার মালা নেই, আবার 30,000-40,000 টাকার মালা নেই, এই ধরনের চিন্তা ছিল। তো এক পর্যায়ে যখন আপনার সহগাজি বর্ডারটা একটু কড়া হয়ে গেল, আখাউড়া বর্ডার দিয়ে বিএসএফ মালটার বিভিন্ন ইয়া যায়, ইয়াটা চালু হয়েছে ওই সময় আখাউড়াতে প্রায় 97 দিকে আপনার চালু হয়েছে আখাউড়া টু আসামের মানে বন্দর কার্যক্রম, মানে মালান মাল নেওয়াটা বিভিন্ন ধরনের চালু হয়েছে। তো বন্দরটা আসলে প্রথম প্রথম খুব কড়া ছিল, তখন ও আমার রাস্তা দেখা গেল কসবা, 14 গ্রামের কসবা বর্ডার।
আচ্ছা,
কসবা বর্ডার, কসবা বর্ডারে যাই তাহলে একদম রেল স্টেশনের পাশেই বর্ডার। তো এই সোহাগাজি আর আখাউড়ার চেয়ে সবচেয়ে বেশি বিক্রি হয় কসবাতে, কসবাতে মানে রোডটা আরো সহজ হয়ে গেল। তবে প্রতিনিয়ত আসছি, তবে একবার খুব মায়ের খাইছি, এক ইয়াবা নিয়ে আসার সময় এই স্থানীয় কিছু পোলাপাইন যারা ইয়াবা গুলা রাইখা দিছিল, তবে তারা আমি করছিলাম প্রায় 20,000 টাকা দিয়ে আবার আমাকে, আমি শুধু একাই গেছিলাম, তোরা আমার খুব মারছে বিভিন্ন রড দিয়ে, আমি প্রায় 6 মাসের মতো অসুস্থ ছিলাম। তখন প্রায় ইন্টার পরীক্ষা আমার আয়সা বললো, আমি এবার প্রস্তুতি ছাড়াই আমার ইন্টার পরীক্ষাটা আমি দিলাম, মানে ফর্ম ফিল আপটা খুব হয়েছে জোরে, আব্বা প্রায় কান্নাকাটি করছে, তাকে আমার ছেলে যাই হোক এবার ফর্ম ফিল আপটা করেন, আমার ছেলে ফার্স্ট না করলে তার আমি আপনাকে দোষ দিই না। একবার যে আব্বা যে ফুফুয়া তো আসিল একটা বিএনপির ভালো নেতা টাইপের, তাই একবার যে আমার ফর্ম ফিল আপ হয় আমি ও পরীক্ষা দিই, পরীক্ষা দিয়ে আসলে পাশ করছি, মানে একটা সম্মানজনক পাশ না, মানে কোনো মতের সাথে।
আচ্ছা,
তো পাশ করার পরে আমি আর তারপরে আর আমার পড়ালেখা হয় নাই। তাই ইয়াবা ব্যবসা করতেছে, গাঁজাও চলতেছে, তাই আমাকে পুলিশ এখন খুব খুঁজতেছে, মানে আসলে অনেকে আছে না যে চুপে চুপে থাকা ব্যবসা করা, আমি এই জিনিসটা পারি নাই, মানে সব ছাড়াই গেছে যে অমুকের ছেলেটা আবদুল্লাহ বিন জাহান আসলে অনেক খারাপ হয়ে গেছে, মানে এই চিন্তাটা আসলে কি আইসা পড়ছে এবং পুলিশ আমাকে খুঁজতেছে। যখন আমার পুলিশ করতেছে, ছাদেক ভাই, ছাদেক ভাই থাকতে পারে না বাড়িতে, ছাদেক ভাইয়ের এক বোনের বাড়িতে গিয়ে উঠছে ছাদেক ভাই, তখন ছাদেক ভাইয়ের বোনের মোটামুটি একটু টাকা পয়সা ছিল, এটা প্রায় 98-এর কথা, 98 শেষ প্রায় 99-এর কথা, মানে আসলে অতদিন তো খেল নাই, ফেব্রুয়ারি হয়েছে, ওনার একটা ইয়া ছিল, ফোন ছিল, সিটি সেল ফোন ছিল, তো ওনার ফোন থেকে মাঝে মধ্যে আমি মিস কল দিতাম, নাম্বার উঠে আমি মাঝে মধ্যে মিস কল দিতাম। তবে ওই সময় যারা ফোন ব্যবহার করতো খুব রেয়ার সংখ্যক ফোন ব্যবহার করতো, হয়তো মনে হয় আমার ধারণা যারা এলাকার মধ্যে 2টা, 1টা, 3টা, 4টা আর বেশিরভাগ ফোন ঢাকাতেই ব্যবহার হইত, তো মিস কল দিলে আমি যদি ছেলে ঘন্টা শুনতাম আর কথা বলতাম না, আর মেয়ে ঘন্টা হইলে কথা বলতাম। তো এক পর্যায়ে দেয়া আছে কোনো মেয়ের দেয়া আছে হাজব্যান্ড ইটালি থাকে, কোনো মেয়ের হাজব্যান্ড দেয়া আছে মালয়েশিয়া থাকে, কোনো হাজব্যান্ড দেয়া আছে চাকরি করে, সারাদিন কথা বলতো সন্ধ্যা আসতো না, আবার ওই সময় 7 টাকা আমি নিচ্ছিল। তো আমি যা ইনকাম করতাম তখন, তখন চিন্তা ছিল ফোনের নেশাটা আমার খুব মারাত্মকভাবে দেখে গেছে, মানে এর সঙ্গে কথা বললে ঠিক আছে, তো ওনার সঙ্গে এত ভালো ব্যবহার করতাম, আমার কাছে একটা রেকর্ডিং ও আছে শোনানো ইচ্ছালে যাবে।
হ্যাঁ আমাদের কাছে আছে, আমরা চেষ্টা করবো অনুষ্ঠানের কোন একটা ফাঁকে সেটা শুনতে।
তখন আসলে ওনাদের সঙ্গে কথা বলতাম, তো ওনাদের একটা ওনাদের যে মোবাইলটা ছিল কিছুটা রেকর্ডিং করা যেত। আগের যে ফোনগুলো ছিল আসলে তত ভালো মানের ছিল না, হালকা। তাই আমি কিছু কথা ওনার দেখাচ্ছে যে কথা বলতেছি, ওনার হাজব্যান্ড টিচারই থাকে, বলতাম আপু দাও না তোমার হাজব্যান্ডের নাম্বারটা, ওনার সঙ্গে ধরেন প্রেম আলাপি করতাম। তো একবার যে উনি ভালো দেখা, অনেকে বলতো যে তুমি আমার সঙ্গে সারা জীবন বন্ধুত্ব রাখো, আমিও তো চাপা পড়তাম যে আসলে সারা জীবন বন্ধুত্ব রাখবো। তো এই কথা বললে এক পর্যায়ে আমি যখন তাকে ফোন করে রেকর্ড করতাম কিছু, তো ওনার হাজব্যান্ডের নাম্বারটা নিয়ে ওনার হাজব্যান্ডের সঙ্গে একটা যোগাযোগের সম্পর্ক তৈরি করতাম। তো ওনার হাজব্যান্ডের সঙ্গে কথাবার্তা বলতাম, বলতাম ভাই ভালো আছেন টিনা। তো ওনাকে পরে বলতাম তোমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলছি, তোমার হাজব্যান্ডের কণ্ঠ এরকম এরকম, আমি তো তোমার হাজব্যান্ডকে বলে দিবো, তোমার রেকর্ডিং গুলো শুনে দিবো, তুমি যদি আমাকে 20,000-15,000 টাকা দাও তাহলে আমি আর কি শোনাবো না। জাস্ট ভালো ব্যবহার করে হঠাৎ করে তাকে ব্ল্যাকমেল করা হইত। এমন একটা ঘটনা আমি আপনারা বলি, কচুয়া বাড়ি, তাই ওই মেয়েটার নাম ছিল সুরেয়া আর ছেলেটার নাম ছিল শামিল। তো এই একটা মেয়ের সঙ্গে আমি কথা বলি, ওর বাবার ফোন ছিল, ও আমাকে মিস কল দিলে আমি কল করতাম। তার মধ্যে একটা কথা বলি, এক পর্যায়ে আমি একটা সিরিজেল ফোনই কিনে নিই, এই কথা বলার সুবিধার জন্য সিরিজেল মোবাইলই কিনে নিই। তখন আমি যখন ফোন দিতাম, ও মিস কল দিত, আমি ফোন দিতাম, ও আমাকে বলতো যে আমার হাজব্যান্ড আছে, আমার হাজব্যান্ড থাকে কি এসছে, আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাই। তার 7 টাকা মিনিট ছিল, বুঝলেন না যে 20 মিনিট কথা বললে 140 টাকা, এটা যেত মানুষের কাছে অবাক লাগবে না। আর আমি কুঠিপতি বলেছি দিতাম এরকম সেরকম, বিভিন্ন দালালি টালালি করে যায় না, মোটামুটি যেখান থেকেই পাইতাম চুরিদারি করে মনে কর মোবাইল আইনা ধরতাম। তো ওর সঙ্গে কিছু খারাপ কথা রেকর্ডিং করলাম, আমাকে কিছু করবে আসলে আমি সবকিছু ভাই, কিছুটা রেকর্ডিং শুনলে হয়তো বুঝা যাইতে পারেন। তাই এরপর যে ওর হাজব্যান্ডের নাম, ওদের বাসায় আমি গেছি, গেছি আর ওদের বাসাটা তো আমি পুরাই গেলে কোনটাই কি আছে, আমি যদি আপনার বাসায় যাই তাহলে তো আপনার কেউ কেউ বলে যে আমি ওনার বাসায় গেছি, এরকম এরকম ওনার বাসা আছে, আপনার অবশ্যই গেছে, না গেলে তো আর বলতে পারে না। তো ওনার হাজব্যান্ড একটা NGO-তে চাকরি করতো ওই সময়, একটা বিমা কোম্পানিতে। তো আমি ওনার হাজব্যান্ডের ফোন ছিল না, উনি আমারে বললো যে একটা অফিসিয়াল নাম্বার আছে, আমার হাজব্যান্ডের সঙ্গে যোগাযোগ করতে পারবে। অফিসিয়াল যে নাম্বারটা দিয়েছে যোগাযোগ করার জন্য, সিরিসিয়াল নাম্বারটা দিয়েছে যোগাযোগ করার জন্য, তখন আমি অফিসের সঙ্গে যোগাযোগ করে ওই বাইরে মানে চাইতাম, তো বাইরের সঙ্গে কথাবার্তা বলতাম। তো এক পর্যায়ে আমি মেয়েরে বলি যে তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে তো আমি ই করবো। আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে বড় এটাই ভুল, ওই মেয়ে গর্ভবতী অবস্থায় ছিল, ঠিক আছে। আসলে তো মানুষের সঙ্গে মানুষ সরলতার সুযোগ নিয়ে আমার সঙ্গে কথা বলছে, আমি আসলে শোনাই দিছি হাজব্যান্ডের, ওরা টাকা দিতে রাজি হয়নি, কারণ ওরা গরিব মানুষ ছিল, ওর বাবা জাস্ট ফোনটা ব্যবহার করতো, অনেকে শখের বশত ফোন কিনছে, জাস্ট বাইরের থেকে দিচ্ছে অথবা কেউ গিফট করছে, তো আসলে আমার টাকাটা দিতে পারেনি। আমি ওর হাজব্যান্ডকে শোনাই দিছি আর ওর হাজব্যান্ড ওকে ডিভোর্স দিয়ে ফেলেছে, মানে বলে যে এই ছেলে আমার, এই ছেলে যার সঙ্গে কথা বলছো সেই ছেলে। আসলে ও এক পর্যায়ে অনেক কান্নাকাটি করছে, তবে এরকম ভালো মেয়ে ছিল যে অনেক ফ্যামিলি হলে তো অনেক গালাগালি করে, ঠিক আছে, গালাগালিটা করে নেই, ঠিক আছে, কোনোদিন মানে ওর মা বাবা কেউই আমাকে কিচ্ছু করেনি, বলছে ও আমার বলছে তুমি খুশি থাকলে আমি খুশি যাও, আমি সারা জীবন যদি কষ্ট করি সমস্যা নেই। তো ওরা হাজব্যান্ড আমি পরে খবর নিয়ে দেখছি ওর হাজব্যান্ড ওরে ডিভোর্স করে দিচ্ছে, ওর এখন ছেলেটা প্রায় 14-12 বছর হয়েছে, ও ওর বাপের বাড়ি গিয়ে থাকে, আর ওর হাজব্যান্ডের কাছে ও আর জানে কই যে হাজব্যান্ড নিজের ছেলেরই অবিশ্বাস করে, আমি না হয়তো ভুল করছি তার কাছে যে কি লাভ হবে। তো এক পর্যায়ে যখন আমারও পরিস্থিতি ঠিক হলো 6-7 মাসে আমার আবার শুরু হয়ে গেল ইয়া ব্যবসার, সেই নজর কসবা দিয়ে মোটামুটি আনতেছি যাইতেছি ইয়া করতেছি।
তখন কি শুধু ইয়াবার ব্যবসাই করতেন নাকি সঙ্গে আরো কিছু?
মাঝে মাঝে গাঁজা টাজা আনতাম, বেচতাম, পড়তাম, ইয়াবার করতাম, ঠিক
আছে, মোটামুটি ড্রাগস নিয়ে মানে।
আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে যে এই ছোটখাটো দেখা যাচ্ছে একজনের বাড়ি পাঁচ ফুট একটু করে দেন, দেখা যাচ্ছে আচ্ছা সমস্যা নাই কালকে, তো ওনারে বলতাম আমিও যাইতাম, সবার সঙ্গে তো পরিচিত। আবার দেখা যাচ্ছে এলাকার মধ্যে শুরু হয়ে গেল, কার বিচার আছে কোথায় কি কে টাকা পাইব, ওইখানে নাক গলান শুরু হয়ে গেল, একজনে 20,000 টাকা 10,000 টাকা আমি অন্য টাকা লিয়ে দেবো 50% আমার, এসব কথাবার্তা বললে মনে করেন না যে মোটামুটি এলাকাতে একটা পাওয়ারফুলের মতো হয়ে গেলাম, কোথাও গেলেই আমরা নাক গলান শুরু করতাম। তো একবার যে ইয়াবা ব্যবসা করার সময় একবার আমাকে পুলিশে ধরছিল কসবাতে, তখন পুলিশে আসলো, ওরা একটু মানে এর আগের বার যে ধরছিল পাসপোর্টে ওরা তো থানায় নিয়ে গেছে, ওরা আর থানায় নেয় নাই, ওরা একটা রুমের মধ্যে নিয়ে আমার সঙ্গে আর ছাদে বিয়ার সঙ্গে ডিল করছে, আমাদের যদি এত টাকা দেয় তো আমরা ছেড়ে দেবো।
আপনাদের সঙ্গে কিছু পেয়েছিল?
হ্যাঁ পাইছিল, ওরাও আসলে বর্ডার এলাকার যেসব পুলিশ থাকে যেসব বিডিআর থাকে তারা কিছু কিছু এসব সঙ্গে জড়িত, ডাইরেক্ট আর আপনি করতে পারবেন না, ওদের আবার যখন টাকা পয়সার প্রয়োজন হয় ঈদের পয়সা মাঝে মধ্যে ওরা চেনা লোক ধরে রাখলায় দেখছে ও ধরতেছে না আরেকটা লোক দিয়ে দাঁড়াইতেছে, পরে দেখছে ভাই আমার সঙ্গে সমস্যা নেই ভাই মামার টামা ছাইড়া দেয়, ওরা ওরা নিজেরাই জাস্ট ফিটিংটা ব্যবহার করতেছে। তো একটা যে আমাদের যা কিছু ছিল প্রায় 20,000 টাকার মতো ইয়াবা আনছিলাম, 21,000 টাকার মতো, এগুলো তো নিশে নিশি আমাদের তো ছাড়বেন না, থানাতে চালান করে দিবে, থানাতে চালান করে দিলে তো আরো সমস্যা। তখন ছাদেক ভাই আমার রাইখে গেছে বাড়িতে টাকা এনে ছিল, ছাদেক ভাই যে গেছে আর কোনো খবর নেই, আসতেছে না 2-3 দিনে, তো উনি প্রায় 3-4 দিন পরে আসছে। এই 3-4 দিনে আমার খুব অবর্ণনীয় কষ্ট, দিনে দেখাচ্ছে একবেলাও খাবার দিত না, ওরা ওই ঘরের মধ্যে তালা মেরে রাইখে দিত, আর আমি হচ্ছে চিৎকার করতে পারতাম না, কারণ আশেপাশে মানুষ শুনবে, ওরা এরকম ভাবে ভয় দেখে তুমি চিৎকার করবা পরে ফিডিও পুলিশের হাতে দিয়ে তুমি যাবো। তা আমি এক পর্যায়ে 6-7 দিন পরে আসলো, আইসা টাকা টুকা দিয়ে আমরা নিয়ে গেলো, মানে ওই 6-7 দিনে আমি যদি ছিলাম 50 কেজি হয়ে গেছি প্রায় 40 কেজি, মানে একদম পুরান অসুস্থ হয়ে গেলাম। তারপর থেকে কেয়ারফুলি থাকতাম খুব, মানে কিভাবে করা যায় কিভাবে করা যায়, মানে যাতে দাঁড়া না পড়ি সবসময় কি, আর পুলিশকে আর কাউকে বিশ্বাস হইতো না।
তখনও আপনি ফিরে আসার চিন্তা করেন
না? আসলে ওই ধরনের আমার চিন্তা ছিল না, ভালো থাকি ভালো থাকি, আমার বাড়ি যদি আসে খাইতো আলু ভর্তা ডালিয়া ভাত, দেখাচ্ছে পুরি মাছ দিয়ে আজকে আমি হোটেলে খেতাম গুজ দিয়ে ভাত, আবার দেখাচ্ছে মাঝে মধ্যে বাইর যেতাম, হঠাৎ করে বাইর যেতাম আব্বা যখন না থাকে, ঠিক আছে আবার দেখতে আসি বাজারও বাইর মাছ দেখাচ্ছে 2,000 টাকার কিনে লেগে দিতাম, নিয়ে আয় ভরতাম দিয়ে আয় ভরতাম আর থাকতাম না, মানে জাস্ট বুঝাতে চেষ্টা করতেছি যে আমি পারি, আসলে বাবা মায়ের দিক পছন্দ করতে নেই দিয়ে আবার উদ্যোগ দিয়ে পুকুরে ভালাই দিত। তা বাইরা মাঝে মধ্যে কইতো আমার হাইন সমস্যা কি ভাইয়া না আনতে পারে কিছু, কিন্তু বাবা মা আসলে ওরা তো ছোট ছিল ওরা বুঝতে পারে নাই, বাবা মা তো বুঝে যে এই রাস্তাটা আসলে কত খারাপ, এখন আমি বুঝতে পারি। তখন আসলে এক পর্যায়ে আমি যখন আর তখন আর কাউকে আমার বিশ্বাস হলো না যে পুলিশে যেতে এরকম করতে পারে না, আর কাউকে আমার মানে আর কোনো ধরনের যে বিশ্বাসযোগ্যতা এটা আমার কি কখনই এটা আর হলো না, কাউকে নিয়ে যে কোনো মানে খুব কেয়ারফুলি থাকতাম। তারপর যে ওনার সঙ্গে চলতে চলতে তো আরো অনেকের সঙ্গে পরিচয় হয়েছে, কসবার একটা লোক ওনার সঙ্গে আমার পরিচয়, ওনার নাম রনি ছিল, ইয়াসিন আরাফাত রনি ছিল, তো ওই রনি ভাই করে বলতে পারতো, উনি আমার বলতো স্যার কি ব্যবসা ব্যবসা করা আমরা বাড়ি ঘর করে রয়েছি, আসলে ওনার একটা 3-তলা বাড়ি ছিল, নামটা বলা ঠিক হয়নি, তারপর আমি ফসকে বলে ফেলাইলাম, তাই উনি আমার বললো যে যা আগের ভালো ব্যবসা করো, ঠিক আছে হিরোইনের ব্যবসা করো, তুমি একটা ভালো কিছু করতে পারবা।
আচ্ছা ইয়াবা থেকে এবার আপনাকে হিরোইনের
চিন্তা গেল, এখন উনি আমাদের যে প্রসেস দেখাইছে আমার চিন্তা যে আমি যদি এক মাস ঠিক মতো হিরোইনের ব্যবসা করি তো আমি মনে হয় ঢাকা শহরে দিলে কিংবা বাড়ি করে ফেলাইতে পারবো, কিন্তু এই চিন্তাটা প্রথম থাকে, যখন আবার টাকা ইনকাম হয় তখন আবার ফুর্তি টুর্তিতে জাস্ট চলে যায় টাকাগুলো, মানে আর ধরে রাখতে পারি না। তখন উনি বললাম ওনার সঙ্গে আমি যোগাযোগ করতাম, কসবাতে গিয়া যাইতাম ওনার বাসায় যাইতাম, ভাই আইসি মানে বড় বড় ঘি সালাম টালাম করতাম, ঠিক আছে যাতে ভাই একটা সুযোগ দেন আমরা অনেক, ঠিক আছে আমরা একটা সুযোগ দিয়ে দেখেন না, ওনারা তো চিন্তাই আছে যে সুযোগ দেওয়ার জন্য, আমি তখন আর এটা বুঝতাম না যে ওনারা তো চাই আমাদের মতো লোক একজন দুজনকে পাইয়া তাদেরকে ব্যবহার করে ওনারা ব্যবসা করত। তুমি আমাকে একদিন ছোট্ট একটা মানে ময়দার বস্তা প্যাকেটের মতো দিয়ে এলো যে এতো হিরোইন, তা আমি তো ইয়া ব্যবসা যখনই করি তখনই অনেকেই ইয়া সেবন করতো আমি বুঝতাম ব্যাপারটা, তা জাস্ট আমি কখনো খাইনি, তখন ওনার কাছ থেকে আইসা অনেকে নিত, ঠিক আছে দেখতাম যে শুয়ে রাগা দিয়া মাইফা মাইফা বিক্রি করে, অনেক রুটি হিসাবে বিক্রি করে, 1 রুটি 2 রুটি এরকম ভাবে কিনতে আসে নিতে আসে, আমার কাছ থেকে মানে আজব ব্যাপার হয়ে গেল যে আসলে এত দাম, ঠিক আছে এই জিনিসটা। তখন আমার চিন্তা হলো যে কোথা থেকে আনেন কি আনেন, মানে উনি বলতেছে তাই তুমি থাকো আমি তোমার নিয়ে কালকে এক জায়গায় যাবো, আমি কক্সবাজার কখনো যাই নাই, সেই আপনার গেছেন কিনা জানি না, কক্সবাজারের রামু একটা জায়গা আছে প্রায় মারানামনে বর্ডারের কাছে কাছে এলাকা, রামের থেকেও যাই তো আরো 43-40 টাকা ভাড়া, ওইখানে প্রায় খুবই পাহাড় আসলে, মানে বলতে কি বিডিআর বিএসএ ইয়ার বিডিআর এবং রাখাইনের যে ইয়াগুলো মারানামনের যে পাহাড়াদের গুলা দেখাই যায় না, মানে খুব কম দেখা যায়, দেখা যাচ্ছে ওরা পাহাড়ের পরে গিয়ে ওই রাখাইনদের সঙ্গে দেখা যাচ্ছে ওই দেশে যারা, ওই দেশে আশেপাশে বর্ডার এলাকায় কিছুটা বাংলা চলে মোটামুটি মুসলমানই, মায়ানমারে একদম পাশাপাশি বর্ডার বাংলাদেশের বর্ডারের পাশাপাশি, ভিতরে আবার কিন্তু আবার বাংলা চলতেছে না। তবে আমি একটা জিনিস দেখলাম ওই দেশে, আবার যে জিনিসটা দেখলাম যে 1 কেজি চাল আপনার 1000 টাকা সৎ, বদলি যারা মনি দেয় তারা 1000 টাকা সৎ, মানে টাকার কোনো মূল্য নাই, কচু ছাড়া 300 টাকা সৎ, ঠিক আছে এরকম ভাবে মানে দেখলাম। তো নিয়ে আমার নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে প্রথম দিন কি নিয়েছে না নিয়েছে আমি বুঝতে পারিনি, প্রথম দিন চলে আসলাম আমার কাছ থেকে এখন আরো উৎস এবং কৌতূহল লেগে গেল। আর একটু দূরে জানি করে গেছে পাহাড় এলাকা দেখে মানে অনেক বেশি, আবার কক্সবাজার ঘুরে নিয়ে আসছে। রাত্রে আমি একটা হোটেলে ছিলাম ভালো মনে একটা হোটেলে মোটর লাবণীতে, হয়তো যারা গেছে তারা হয়তো চিনতে পারবে। তো হোটেলে টোটেলে থাকে মানে হোটেলের এত সুন্দর পরিবেশ দেখে তো আমার পুরা ইয়ে হয়ে গেল। তখন হিরোইন গুলা আমি এইভাবে 2-3 বার গেলাম, ঠিক আছে ওরা আবার কি করতো আমার পেছনে একজন লোক লাগাই দিত আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি বা কাউকে খবর দিচ্ছি না না দিচ্ছি, রনি ভাই লাগাই দিত। আমি তো আর বাড়িতে আমার তেমন কোনো যোগাযোগ নেই, মাঝে মধ্যে আইতাম প্যান্ট শার্ট পরে দেখা করে চলে যেতাম না, ঠিক আছে অনেক সময় দূরাই থেকে আরেকজনের লোক কথা কয়ে যেতাম না, তার নাই হন তো ঠিক আছে, মানে এরা এলাকার বাপ লাগানোর জন্য আসতো মূলত, আইসা আবার চলে যেতাম, অনেকে চা বিস্কুট খেয়ে যেতাম ঘরে বাচ্চা হোক আর না হোক, এই জিনিসটা মানে এখন বুঝি যে আসলে কত ভুল করছি। তো এক পর্যায়ে যখন আমি এই রোড দিয়া আসলে আমি 3টা রোড ব্যবহার হইতো আনার জন্য, একটা হচ্ছে রামু আর একটা হচ্ছে টেকনাম যাইতে আর রামু মানে কক্সবাজার থেকে টেকনাম যাইতে আরেকটা রোড আছে উখিয়া আর একটা টেকনাম ব্যবহার হইতো, এই 3টা রোড ব্যবহার হইতো, তবে উখিয়া দিয়া সবচেয়ে বেশি আনা হইতো। তাই ঢাকারই একজন প্রখ্যাত ব্যবসায়ী হোটেল ব্যবসায়ী উনিও আমার কাছ থেকে নিয়ে ইয়াবা সেবন করতো, আসলে আমি নামটা বলতে চাই না, খুব বড় এক ধরনের ব্যবসায়ী ছিল। তাই প্রায় তাই ইয়াবা যখন ছেড়ে দিলাম, গাঁজা যখন ছেড়ে দিলাম, হিরোইনের ব্যবসা ধরলাম, ঢাকাতে একবার হিরোইন নিয়ে এসে ধরা পড়ে গেছে।
আচ্ছা কত সালের?
এটা প্রায় 2002 সালের ঘটনা।
আচ্ছা কি পরিমাণ হিরোইন ছিল আপনার কাছে?
হিরোইন ছিল বলতে প্রায় 2 পাউন্ডের মতো হিরোইন ছিল।
2 পাউন্ড?
হ্যাঁ 2 পাউন্ডের মতো হিরোইন ছিল, যার মূল্য প্রায় 20-22 লাখ টাকার মতো ছিল। আমি আবার না খুচরা বিক্রি করতাম না, ঢাকা এক বড় ব্যবসায়ীকে দেওয়া হতো, ওনারা আবার কাস্টমার জাস্ট আমি মাধ্যম, মানে আমাকে জাস্ট কামরা হিসেবে রাখতো, একটা চালান নিয়ে গেলে দেশে 3000-4000 টাকা দিতে বলতো ঘুরো খাওয়া খাও সমস্যা নাই যেখানে ইচ্ছা সেখানে যাও, মানে এটা ব্যবহার করতো, মানে ওরা জাস্ট আমাকে দিয়ে কি ব্যবসাটা চাঙ্গা করে নিয়েছে। তা এক পর্যায়ে আসলে আমি যখন ধরা পড়ে যাই তখন কেন্দ্রীয় কারাগারে আমাকে নিয়ে যায়। তাই কুমিল্লা কারাগার কি, কেন্দ্রীয় কারাগারে যদি কোনো ভালো মানুষ যায় বা কোনো খারাপ মানুষই যায়, সে যদি প্রথম যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে, তার আসলে মানে মুভমেন্ট ঠিক থাকবে না, এত মানুষের স্বাস্থ্যের এত কিছু, ঠিক আছে আর যেখানে শোয় মানে একটা যে শুইলে একটা মোড়া দেবে সেই জায়গাটা পর্যন্ত কেন্দ্রীয় কারাগারে ছিল না, আর এখন তো অনেক বড় করছে, তখন আসলে আর মশার উৎপাত অনেক বেশি, মানুষের মশাই কি ধ্বংস করে ফেলায়। কেন্দ্রীয় কারাগারের দু একটা ঘটনা বলি, কারাগারে গিয়া যখন অনেক অনেকের সঙ্গে তো গেছি আর অনেকের চিনে ফেলাইছে যে উমুকে উমুকের সঙ্গে চলতাম ধরা পড়ছে। তো এক পর্যায়ে যখন আমার এগুলো শুনলো কিচ্ছা কাহিনী বসে না বলে বলতে বলতে, তখন যখন শুনলো অনেকের সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়ে গেল, তাই কেন্দ্রীয় কারাগারে যারা ম্যাট তাদের সঙ্গে এক পর্যায়ে খুব মানে ভালো রিলেশন হয়েছে, দেখা যাচ্ছে আইনার শোল্ডি পেতেন, এই শোল্ডা টিপাতেন, ঠিক আছে কেন্দ্রীয় কারাগারে প্রায় 3 মাসের মতো ছিলেন। তারপর আমাকে জামিন নেবে না নেবে না আমার ফ্যামিলির থেকে 3 মাসের প্রায় 17 দিন পরে জানছে, তখন আমার ফুফু আমার সব আত্মীয় স্বজন মানে আমার বাবা তো রাজি না আমাকে আর জামিন নেবে না, ওরা খুব ইয়ে করে আমার একটা মেলা টাকায় আমাকে জামিন নেওয়াইছে।
সেই ফুপু যে ফুপুর?
হ্যাঁ যে আমার প্রায় 4টা ফুপু আসলে মোটামুটি ভালো গিয়েছে, সবাই মিলে চেষ্টা করি জামিনটা নেওয়াইছে, মানে কানা দরাইছে কোরআন শুদ্ধ হয়েছে তুই আর এই কাজ করবি নি, মসজিদে নেওয়াইছে কত মাজারও নেওয়াইছে, বাংলাদেশে যত মাজার আছে শাহজালাল শাহরান যত মাজার আছে নেওয়াইছে, মানে মানে তিনটা আমার আর সাথে নেওয়াইছে, যাচ্ছে নেওয়া পর্যন্ত ঠিক হ্যাঁ ভালো হলাম বাইশ চলে আবার চলে যেতাম আরেকদিকে, ওই ধরনের চিন্তা ছিল না। তো এক পর্যায়ে হিরোইন আনতে গেছে, যাওয়ার পরে আমার এবার চালান হয়েছে যশোর, কিন্তু ওরা আসলে আমার সঙ্গে চিট করছে, যশোর নিয়ে আমার ইন্ডিয়া সেগুলো দালালের কাছে বিক্রি করে দিছে।
মানে ব্যাপারটা বুঝলাম না, এটা আপনার ওই যে কস্তা ব্রাহ্মণবাড়িয়ার যে রনি সে আপনাকে পাঠালো যশোরে?
যশোরে মানে আমি কিছু অল্প সংখ্যক হাফ পাউন্ডের মতো হিরোইন নিয়ে পাঠাচ্ছিল যশোরে একটা লোকের কাছে, তখন আসলে এত চেক ছিল না, হিরোইন গুলো নেওয়া হয়েছিল জুতার পাদুদের মায়ের তলায়, ঠিক আছে, আর ফুটফুটের চেহারা ছিল তো কেউ আসলে সন্দেহ করতো না, এই ধরনের সন্দেহটা ছিল না কারো কাছে। তখন আমি যখন বর্ডারের কাছাকাছি এলাকা যাই, তোরা আসলে আমি তো ইন্ডিয়ার বর্ডারটা তেমন চিনতাম না, মানে কিভাবে বর্ডার, আর যশোরে এখনো মনে হয় কাটাতারের কেউ বেড়া নাই, এই খাল কাটা গেছে মাঝে মাঝে রাস্তা, ওরা আমাকে সন্ধ্যার সময় নিতে নিতে ইন্ডিয়া এক লোকের কাছে আমার কি বিক্রি করে দেয়, আমি কিন্তু তখনও বুঝিনি, যখন ওই লোকটার কাছে দেয় আমার রাতে খাবার দাবার খাওয়াইছে সকালবেলা বলে আমরা এক জায়গায় যাবো। এটা 2002 সালের প্রায় মার্চের 19 তারিখ ঘটনাটা, তখন আমি বললাম কোথায়, তখন আমার বলতেছে চলো, তখন আমি তো আর বাংলাদেশের ট্রেন দেখছি তেলে চলে, ওই দেশের ট্রেন গিয়ে দেখি যে আপনার ওই দেশে বাংলাদেশে এখন কিছু কিছু বাস আছে হ্যান্ডেলে আছে দাঁড়ায় থাকার জন্য ধরা, বাংলাদেশের ট্রেন কিন্তু এরকম ছিল না, ওই দেশের ট্রেন গুলাতে ওই দেশের মাধ্যম তো ট্রেন দেখা যাচ্ছে যে হ্যান্ডেলওয়ালা ট্রেন, তো আমি করলাম কি কোন দেশে যাব না যশোরে এরকম ব্যবস্থা, পরে আমি তো লেখাপড়া কিছুটা জানতাম, পয়লা দেখি যে আপনার ইন্ডিয়ার লেখা আছে সরবি স্টেশন একটা স্টেশনের নাম, ঠিক আছে, তখন আমি তো মাথা দিয়ে গেলাম, আমি তো বাইকুণ্ডা দিয়ে যেতেছি, হ্যাঁ সমস্যা নেই আমার বাসা কলকাতাতে ঘুরবা টুরবা, ঠিক আছে, তো আমি তখনও বুঝতে পারিনি বিক্রি করে দিছি। তারপর যে যখন ট্রেন ছাড়া দিয়েছে কানেক্টের ট্রেন মানে খুব স্পিডে চলে, যা যখন মানে চলে তখন আসলে কেউ আর উঠতে পারবে না মানে এত স্পিডে, তাই কলকাতাতে আসলে 2টা রেল স্টেশন, আমি আসলে শিয়ালদা রেল স্টেশন বলতে পারতাম না, দিয়াশলাই বলতাম, তাই দিয়াশলাই দিয়াশলাই করতাম, শিয়ালদা বলতে পারতাম না, তো এখানে নামলো, নামার পরে ওনার এক আত্মীয় বাসা না কি বাসা গেলাম, যাওয়ার পরে আমরা বলতেছে গোসল টোসল করো খাবার দাবার খাও, খাবার দাবার খাওয়ার পরে উনি আসলে আমার বিভিন্ন কথা কথা বলে ঘুরা এই জায়গায় সেই জায়গায়, মানে আমার জাস্ট আমার মন মনে এই সত্যটা আগে সেই দেশের সঙ্গে মিশানোর জন্য আমাদের সে বিভিন্ন জায়গায় ঘুরাইছে বিভিন্ন জায়গায় খাওয়াইছে হোটেলে রেখেছে বিভিন্ন নির্দেশ করতে গেছে। তবে আরেকটা জিনিস আমি ইনফর্ম করি, বাংলাদেশে যেমন কোথাও মদ টপ পাওয়া যায় না ওপেনলি, কোথাও ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় না, ওই দেশে মানে মাত্রা অ্যাভেলেবেল, বাংলাদেশে যেমন একটা মুদি দোকান যেখানে সেখানে থাকে, ওই দেশে একটা মদের দোকান কি যেখানে সেখানেই থাকতেছে,
আচ্ছা
মানে এক ধরনের একটা মানে প্রতিনিয়তি এটা মানে হইতেছে, ছোট ছোট প্রলোভন খাইতেছে, তো এক পর্যায়ে উনি আমার খানা শেখায় তো ওনার এখানেই থাকতেছেন।
আপনি যিনি পাঠিয়েছেন তার সঙ্গে এর মধ্যে যোগাযোগ করতে পারেননি?
আমি গেলে আর কিভাবে যোগাযোগ করব,
মোবাইল ফোনে?
না 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 না, আসলে যোগাযোগ করতে পারিনি কারোর সঙ্গে, যোগাযোগ করতে পারিনি, শুধু আমার আমার এক ফুফাতো ভাইয়ের নাম্বার আমার মুখস্থ ছিল গ্রামীণ ফোনের, তো ওনাকে চিন্তা করতাম যে যোগাযোগ করবো, আবার চিন্তা করলাম না যোগাযোগ করবো না, মানে এই ধরনের একটা হেজিটেশনে ছিলাম। তো উনি আসলে মানে আমাকে বুঝাতে চাইতেছে যে আমরা যে লাইনে আছি তুমিও সেই লাইনে থাকো, মানে উনি আসলে উনি আবার নিয়ে আরেকজনকে আরেকজনের কাছে আমাকে মানে হস্তান্তর করছে, স্যার এরকম এরকম আনছি সমস্যা নেই আপনার, তাই গেলাম আর দেখলাম যে এরকম অফিস আদালতের মতোই, ঠিক আছে, খালি বৈশা বৈশা আমাদের খাওয়াইতেছে এক মাসের মতো খাবার দাবার খাওয়াইতেছে খাওয়াইতেছে, তারপর আস্তে আস্তে জানলাম যে ওনারা আসলে কিডন্যাপের সঙ্গে জড়িত, যে একটা কিডন্যাপ কিডন্যাপ করে ছোটখাটো, তেমন আসলে বেশি বড় ধরনের দণ্ড না, মধ্যম ধরনের কিছু কিছু ছাত্র ইয়ে আছে না, ছোট একটা বাচ্চারা আনলো 10 লাখ 15 লাখ বা 20 লাখ টাকা চাইলো তারপর ছেড়ে দিল। তো ওনারা আসলে কলকাতা থাকতো না, ওনারা আসলে বর্ধমান ওনাদের ইয়েটা ছিল আড্ডাটা বেশি ছিল, তো বর্তমানে বিভিন্ন জায়গায় কলকাতার বড় বড় শহরে বা বিভিন্ন জায়গায় গিয়ে ওনারা দেখা গেছে ওনাদের কাজগুলো করতে। তো আসলে আমার যখন ওই দেশে গেলাম ওই দেশে আবার তখন একটা জিনিস দেখলাম যে 2000 সালে হাফ রুপিয়া ছিল চা, 2002 দিকে মানে হাফ রুপিয়া ছিল চা, 1 টাকা হইলে পোয়ারোটা সহ বাজি টাজি সহ খাইতে পারতো, 5 টাকা কেজি দুধ ছিল, 5 রুপিয়ার মানে দুধ ছিল, মানে খুবই সস্তা, মানে আলুর রুপিয়া ছিল 1 রুপিয়া, মানে যা বলার মতো না, এগুলো দেখা যায় আছে চুল চুল ছোট করতাম 4 রুপিয়া 5 রুপিয়া দিতাম, খুব ভালো করে চুল ছোট করতো, ঠিক আছে, আর যা ফলের কোনো মানে কোনো ধরনের ইয়ে নেই, দেখাচ্ছে 100 লিচু 130 লিচু, ঠিক আছে, ওরা আমাদের সবাই ওরা সব বলতো দেখাচ্ছে 25 রুপিয়া 27 রুপিয়া এরকম ভাবে বিক্রি করতো দেখা দেখা। তা ওনাদের সঙ্গে খাইতেছে থাকতেছে, তো ওনারা একদিন আমার নিয়ে গেলো এক জায়গায় যাবে, তো আমি বললাম কোথায়, তা বলো সমস্যা নাই
ততদিনে কি আপনি বুঝতে পেরেছেন?
হ্যাঁ আমি বুঝতে পারছি যে ওরা, আমারও খুব ইচ্ছা আমি করবো এখন। ঠিক আছে, এখন তো আর কল ইন্ডিয়ায় করছি, বিদেশ কোনো সমস্যা নেই, দেশের লোক কিছু করতে, আর বাইরা কি না করতেছে আমার লেগে, আমি বিপদে পড়লে তো এরাই দৌড়ে যাইব। মানে আসলে ওদের এখানে থাকলে এরকমটাই বুঝা যায়, আসলে কেউ যদি বাড়িয়ে যায় তাহলে বুঝতে পারবে যে আসলে তাকে তারাই রোড মাধ্যম হিসাবে কি ব্যবহার করছে। তখন আসলে আমি এক পর্যায়ে তাদের এখানে থাকলাম, তারা আসলে আমাকে নিয়ে গেল আপনার পাটনা করে একটা জায়গার নাম আছে পাটনাতে, ওইখানে মোটামুটি হালকা বাংলা আর বেশিরভাগই হিন্দি, আমি হিন্দিটা তেমন বুঝতাম না, মানে হালকা হালকা বুঝতাম, ধরেন যে কিতনা জায়গা, কিতনা খায়গা, মুশকিল কে বলেগা, ঠিক আছে, জাস্ট কিছু কিছু হিন্দি কথা বুঝতে পারতাম। তোরা কি বলতেছে আমি বুঝতেছি, তোরা বলতেছে যে একটা স্কুল শিক্ষকের বাচ্চার মেয়ের অপহরণ করতে হবে মাস্টারের মেয়েকে।
আচ্ছা,
তাই আমাকে বললো যে তুমি জাস্ট ওই জায়গায় যাইবার। তখন আমি আসলে হিন্দি কথা বুঝতাম না, প্রথম দিন আমি আর পারলাম না ওনাদের সঙ্গে ইয়ে করে, ওনারা আমাকে যেভাবে পাঠাইছে, আরেকজন তো পিছনে দিছি যে আমি কোনো তথ্য ইয়ে করি কিনা, মানে আমাকে শেখানো হচ্ছে, তো দেখে যে আমার তারা রোড টোড চিনা হলো না, আর আমি দেখাচ্ছে ওই বাংলাদেশে না ঘুরছি, ইন্ডিয়ার তো দেখাচ্ছে গাছপালা বেশি, এদিক সেদিক চাইচাম বেশি। তো প্রথম দিন আমাকে হঠাৎ করে ওই পিছনের লোক থেকে বলছে তুমি চলে যাও তোমার দরকার নেই, ঠিক আছে, আমি ওই লোকটারে চিনতে পারলাম, মানে পরিচয় দিল যে আমি তোমার সঙ্গে লোক, তুমি যাও না আমি যে। এক পর্যায়ে আমি যখন পারলাম না, পর থেকে তারা আমাদের চেষ্টা করতেছে হিন্দি কথা শেখানোর জন্য, হিন্দি যে যদিও না শিখো তুমি যাতে বুঝতে পারো, যেমন তা ধরেন যে আজমিরছে দিল্লিছে আর উদ্যানাফা আসছে জায়গা, মানে আজমির দিল্লি কি এখন উদ্যানাফা তুফান কি এক্সপ্রেস কি ট্রেনের ট্রেনটা কি চলে যাবে, মানে এ ধরনের যে বিভিন্ন কথাবার্তা বলে কি বুঝাইতে চেষ্টা করতো, যাতে কেউ বলে তুমি কি আনতে পাকে কিছুটা বুঝতে পারো। তোরা আর ওরা বিভিন্ন জায়গায় আসলে এরকম অপারেশন করতো, মেয়ে আনতো দৌড়ে আইনা দেয় আসে 10 লাখ 5 লাখ এরকম ইয়ে করতো, মুক্তিবন্দীরে ছাড়তো, অনেককে মেরেও ফেলতো, ঠিক আছে, মোমবাতির আলোতে দেখেছে প্রায় 1.5 লাখ লোক দেখতে পারবে, মানে মোমবাতিটার চতুর্থ আতসী কাজ ব্যবহার করা হয়েছে যাতে আলোটা ছড়ানো হয়, অনেক বড় বড় কড়াই অনেকে দেখতে পাবে তো রাজপ্রাসাদ গুলো। তো এখানে নিচ্ছি আপনার দেখেছে যে ছোট বাচ্চাদের নিয়ে আসতো বাবা মার সঙ্গে আসলে, অনেক দর্শনার্থী থাকলে কিন্তু এখানে বাচ্চাটা এদিক সেদিক যাওয়াটা কি একটা ওয়ান টাইম ব্যাপার ছিল, আর অনেক বড় এরিয়া, তো কেউ যদি হারায় যায় তারা মিনিমাম 1-1.5 ঘন্টায় কি খুঁজা ব্যয় করা যাইতো না। তো এক পর্যায়ে আমাকে এরকম একটা কাজ দিল, তা আমি আসলে প্রথম দিন সফল হয়েছি, বলছে একটা বাচ্চা আসলে বলতে বলতে আমি কথা বলতেছি তার মাঝে বাচ্চারা হাঁটা চালাতে নিয়ে এসে বসছে, ওনারাও বলতে পারতেন, আমার চিন্তাই ছিল না যে আমি ধরা পড়লে মায়ের খাবো বা ধরা পড়লে এই হবো, মানে এই ধরনের ছিল না আসলে। তখন ওনার আসলে বাহবা দিতে শুরু করলো, না পড়লো তো ওনাদের কাছ থেকে প্রায় কত টাকা ডিল করছে আমি তখন আসলে সঠিকভাবে।
কেমন করে আপনি বাচ্চাটাকে আপনার আয়ত্ত নিয়ে আসলেন?
আসলে ছোট বাচ্চারা কিন্তু যার তার কাছেই যায়, যখন বাবা মা ছবি তোলার থাকে, যদি 3-4টা বাচ্চা থাকে দেখা যায় যে একটা বাচ্চার প্রতি কিন্তু তারা হারায় ফেলায়, দেখা একটা বাচ্চারা কোলে নিচ্ছে আর একটা হাতে নিতেছে ছবি উঠাইতেছে, এক ধরনের একটা ব্যস্ততার মধ্যে থাকে, আর ব্যস্ততম জায়গাগুলো কিন্তু ঠিক এরকমই।
মোট কথা যে হাত ছেড়ে দেওয়া কোনো বাচ্চা পেলে আপনারা টার্গেট করছেন?
হ্যাঁ, টার্গেট করতে, মানে যেই হোক এভরিথিং যেই হোক টার্গেটটা ছিল। অনেক ডনদের চিন্তা, মানে যারা আসলে বড় বড় ডন, তাদের কিছু কিছু যারা তার চেয়ে বড় লেভেলের ডন, আমি হয়তো তাই সেখানে যাওয়ার হয়তো সুযোগ হয় নাই, তাদের চিন্তা হচ্ছে যে কোনো মন্ত্রী মিনিস্টার বা বড় বড় ব্যবসায়ী থেকে দেখার জন্য, আর যারা তার চেয়ে ছোট মানে তাদের নেতৃত্বে চলতো, তাদের চিন্তা হতো যে মোটামুটি কাউকে গ্রেপ্তার করতে পারলি বা তাদের আনতে আনতে পারলি চলতো, তাই ওদের আর এরকম বড় টার্গেট ছিল না, কারণ বড় টার্গেট করতে গেলে বড় বাজেট প্রয়োজন হয়, গাড়ি ঘোড়ার প্রয়োজন হয় সবকিছুরই, ঠিক আছে, ওদেরও গাড়ি টাড়ি আছে, বড় লোকের ঘর সঙ্গে হাত থাকতে হয়, কারণ যদি সরকারি কোনো কর্মকর্তা জড়িত না থাকে আপনি কখনোই কি কিছু সম্ভব না পুলিশের, তাই ওনারাই জানাই দেয় আর আপনাদের দরকার আসতেছে আপনার এখান থেকে সরেন, আসলে মোটামুটি থানা টানো মানে ম্যানেজ করা ছিল। তাছাড়া আমি বাচ্চাটাকে বাইরে নিয়ে আসি, তো বাইরে করে নিয়ে আসার পরে ওরা বাচ্চাটাকে নিয়ে যায়, আপনার বাচ্চাটাকে বর্তমানে আর রাখে নাই, নিয়ে আসছে আসানসোলে। তার মধ্যে আমি আপনার সত্য একটা কথা বলি, কোন এক সময় কিন্তু কলকাতা ইন্ডিয়ার রাজধানী ছিল, যার কারণে কলকাতাতে এখনো কিছু কিছু পুরান কিছু মানে দর্শনার্থীর জায়গা আছে, যেগুলো দেশে অনেক মানুষও যায়নি। আর সবচেয়ে বড় কথা কি, ইন্ডিয়াতে যে অনুযায়ী জায়গা সে অনেক খাবার, মানে খাবার তো অনেক নষ্ট হয়, মানে বাংলাদেশে যেমন একটা হাহাকার পড়ে থাকে ওই দেশে এরকম থাকে না। দেশে এক জায়গায় তরমুজের বাগান হইতেছে, মানে শুধু তরমুজ আর তরমুজ বিছাড়ে সালের মতো, মানে এরকম সব খাবার কে অপ্রুত হচ্ছিল। তো আমি যখন ওনাকে নিয়ে আসি, তো ওনারা আসলে কটা ড্রিল করছে আমি ওই বিষয়টা জানতাম না। এক পর্যায়ে মানে ওনারা আমার কাপড় চোপড় আরো আধুনিক হইলো, খাবার দাবার মানে সবকিছু বলতে গিয়ে এখন হোটেল টোটেলও থাকি কলকাতার দেয়া আছে, ভালো ভালো হোটেলে থাকতাম ঘুমাইতাম বিভিন্ন সময়। ফোন আসতো ওই সময় রিলায়েন্স করে একটা ফোন আছে ইন্ডিয়াতে, রিলায়েন্স, তারপর ভোডাফোন, এয়ারটেল, রিলায়েন্স এর একটা সিম, একটা মোবাইল আমাকে দেওয়া হইলো আমাকে আমার সঙ্গে যোগাযোগ করার জন্য।
আচ্ছা, ওরা ওই দিন পর্যন্ত কতদিন হয়েছে আপনি ইন্ডিয়াতে থাকছেন?
প্রায় 4 মাসের মতো,
4 মাস হয়ে গেছে,
প্রায় 2000 সালের 2002 সালের লাস্ট পর্যায়ে কিন্তু এই ঘটনাগুলো।
আচ্ছা আচ্ছা,
তা আমার সঙ্গে যোগাযোগ কর্তা আছে, যোগাযোগ করে বিভিন্ন জায়গায় পাঠায়, আমি গড়ি টড়ি টাকা শেষ হয়ে গেলে ভাই টাকা তো শেষ হয়ে গেছে, এই এত টাকা শেষ করো, ঠিক আছে। ওই জন্য
আপনাকে কেমন টাকা পয়সা দিত?
দিত যখন যা চাইতাম দিত, আমার যা লাগতো দিতেন। তাই এক পর্যায়ে আমি ওদের কাছ থেকে চলি, এরকম ভাবে করতেছি, অপহরণ করতেছি, এক পর্যায়ে ভালো পর্যায়ে চলে যাই, ঠিক আছে। তবে ওনাদের সঙ্গে এখানে গিয়ে ওনারা আবার আরেকটা ব্যবসা করতো, শুটারের ব্যবসাটাও মূলত করতো।
শুটার ব্যবসা বলতে
মানে বিভিন্ন অস্ত্র টস্ত্র ব্যবসাও করতো এই ফাঁকে ফাঁকে। অস্ত্র ব্যবসাটা বলতে কি, ওনারা ওনাদের আবার আরেকটা লাইসেন্সের দোকান ছিল, মানে ওটা ছিল স্যাম্পল, দেশে পোস্ট অফিস করে দিত অমুক জায়গায় লাইসেন্স দোকানে, তো শুটার বিক্রি করতে পারে। তো দেখা যাচ্ছে যারা ভালো তারা সরকারি লোক, তারা না ফোন দিত ভাই আপনি আমার একটা পিস্তল দেন, সরকারি কাগজপত্র দেখে নিত, অনেকে ফোন দিত না ভাই পারবেন কিনা এখন।
আচ্ছা
হ্যাঁ, এরকম মাধ্যম ধরে ওরা আবার বিক্রি করতো, দেখা যাচ্ছে 20,000 টাকার পিস্তল 30,000 40,000 50,000 দিয়ে বিক্রি করতো।
তাদের এমনি একটা লাইসেন্সকৃত অস্ত্রের দোকান ছিল,
মানে আরেকটা ছিল অবৈধ।
আচ্ছা আচ্ছা,
এই দুইটা ব্যবসা তো অনেক ক্রাইমের সঙ্গে, তার মধ্যে ছোট্ট একটা ক্রাইমের ঘটনা বলি। এক হাবলা কিছু ছেলে আছে না, দেশে বাচ্চা প্রথম জন্মগ্রহণ করছে, বাবা মা খুব ভালোবাসেন, অনেক টাকা পয়সা আছে, হাজার হাজার টাকা ডাক্তারে দিয়েও কি ভালো করতে পারতেছে না, তাদের প্রতি কিন্তু অনেক মায়া থাকে বাবা মার। এরকম একটা ছেলেকে কিডন্যাপ করে আনছিল, মোটামুটি হাবলা, বেশি পাগল টাইপের না, কিছু বুঝে যেদিকে চলতেছে, মানে জাস্ট একটা প্রতিবন্ধকতা মূল।
আচ্ছা, প্রতিবন্ধী শিশু
আনা হয়েছে, আনার পরে তো ওইখান থেকে আমি জানতে পারি যে আসলে কত টাকা ডিল হয়। ডিলটা বলতে এরকম হয় যে ফোন করে, ফোন করা পরে আর তার মধ্যে আমি একটা বলি, আমাকে যে সিমটা দিয়েছিল আমার সিমের কাগজপত্র হয়েছে আরেক জনের নামে। ওরা ওই দেশের যে ন্যাশনাল আইডি, ওই দেশের আইডি গুলা, ওই দেশের কেউ মানে মানুষ ফটোকপি করতে আসে না, মানুষ ফ্যাক্স করতে আসে না, ওইখান থেকে একটা আইডি কার্ড নিয়ে আসে, ওর নামে ওর ছবিতে দেখা গেছে যে পাস ইয়াটা করে আপনার সিমটা কাগজপত্র করে, অথবা কোনো বড় ব্যবসায়ীদের নামে করে, যাতে পরবর্তীতে কিছু হলে ওই ব্যবসায়ীদের ধরে, ওরা যাতে ধরা ছোঁয়ার বাইরে থাকে। মানে ওরা আসলে অনেক ধরনের পন্থাই কি অবলম্বন করতো, আমরা হয়তো এত কিছু জানতাম না, পরে আস্তে আস্তে জানছি। যখন আমি এদের ওই ওই হাবলা ছেলেটারে নিয়ে আসলাম, হাবলা ছেলেটারে নিয়ে আসলে পরে তখন ওরা আসলো, হাবলা ছেলেটাতে প্রায় 15 লাখ 80,000 রুপিয়ার মতো নিছে, মানে খুব ভালো একটা বড় পেমেন্টই নিছে। খুব মানে পেমেন্টটা নেওয়ার পরে ওরা আসলে পেমেন্ট এভাবে নেয়, হয়তো আপনি টাকার ব্যাগ বা কোথাও রেখে দিয়ে যাবেন, টাকার ব্যাগটা একটা নিয়ে যাবো, যদি নিরাপদে টাকাটা স্থানে যায় তাহলে ওরা আপনার ছেলের এক জায়গায় রেখে ফোন করে দিব যে আপনার ছেলে অমুক জায়গায় আছে। আবার এমনও পরিস্থিতি হয়ে যাচ্ছে টাকাটা নিতেছেন, দেখা গেছে যে দিতে পারতেছে না ছেলেটাকে, ছেলেটাকে রাইখে দিয়ে আসছে বা ধরা পড়ে যাবে, ছেলেটাকে মাইরেও দেয়। অনেক সময় এরকমটা হয়, অনেক সময় দিয়েও যায়, তো বেশিরভাগ দিয়ে যায়। ওরা আবার একটা জিনিস কি, মানে কথা দিয়ে কথা রাখতে খুব চেষ্টা করে, আবার ওদের কথা না রাখলে আবার দেখছে মেরেও ফেলে। তো এরকম প্রায় মোটামুটি ভালোই চলতেছে 2003 সাল, মোটামুটি আরো কয়েকটা ঘটনাই হইলো, এর মধ্যে কলকাতার প্রায় অনেক জায়গায় গেলাম। তারপর যে আমার শখ হলো যে ইন্ডিয়ার প্রায় বিশেষ বিশেষ জায়গা ঘুরবো, তো টাকা নিয়ে আসলো আমি ইন্ডিয়ার প্রায় বিশেষ বিশেষ জায়গাও ঘোরা শুরু করি। তাই এর মধ্যে আরেকটা ছোট্ট একটা কথা বলি, আমি যখন মোগলসরাই, ইন্ডিয়ার একটা জায়গা আছে মোগলসরাইতে গেলাম, তখন ওরাই আমাকে একবার কিডন্যাপ করে ফেলাইছে।
আপনি যাদের সঙ্গে কাজ
করছেন ওরাই আমাকে কিডন্যাপ করে ফেলাইছে। মানে ওরা বুঝাতে চাইছে যে তুমি যেভাবে চলো এভাবে না, আরো কেয়ারফুলি ভাবে চলতে হবে, নাহলে তুমি কি যে কোনো মুহূর্তে কি
ও তোমাকেও কিডন্যাপ করে
কিডন্যাপ করে ফেলতে পারে। ওরা আসলে কিডন্যাপ করে আমাকে মানে এই জিনিসটাই বুঝাতে চাইছে। প্রথম দুই তিন দিন তো আমি খুব মানে ভয়ের মধ্যে ছিলাম যে আসলে কোথায় থাকি, কোথায় বা কি হবে। পরে আসলে দুই তিন দিন পরে ওরা বললো যে আসলে তুমি যেভাবে চলো এটা যে কোনো মুহূর্তে আমাদের দলের জন্য ইয়ে হইতে পারে। আর ওদের সত্যিকারই পরিচয় আমি কখনোই জানতে পারিনি, আর কখনো জানতেও চাইছি কিন্তু পারি নাই। দেখা গেছে ওরা যে নামটা ব্যবহার করতো ওদের গ্রামের নামে বা ইয়ার নামে কেউ এই নামটা ছিল না। তারপরে আমি যখন ওদের কাছ থেকে আসে এবার আমি খুব কেয়ারফুলি হয়ে গেলাম ইন্ডিয়ার
সঙ্গে। আপনাকে কিভাবে কিডন্যাপ করলো সেটা একটু বলুন তো।
আমাকে যখন কিডন্যাপ করে হঠাৎ করে একটা, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি হঠাৎ করে একটা গাড়ি আসছে, বাইক আসছে, আমার বলতেছে ভাই এখান থেকে বৃন্দাবন যাওয়া যায়নি যে হিন্দুদের পবিত্র স্থান। তা আমি বললাম আমি রোডটা চিনতেছি না আপনি যান। তো মোগলসরাইতে হালকা হালকা বাংলা চলে, মানে সামথিং কিছুটা, অনেকে বাংলা বললো বুঝে, অনেকে হিন্দি বললো বুঝে। তো এটা বলার সঙ্গে সঙ্গে আমি যখন ঝুঁকছি আমার টান দিয়ে গাড়ির মধ্যে উঠে ফেলাইছে, উঠে ফেলা মানে এক ধরনের শুটার ধরে ফেলাইছে। তখন তার বলার কিছুই নেই, কারণ আমি একা ওরা গাড়ির ভিতরে ঢুকেছে, আমার আবার ভিতরে নিয়ে মারছো কয়েকটা থাপ্পড়ও দিছে। এখনো দেখা গেছে আমার যে থাপ্পড় দিছে, থাপ্পড় দেওয়ার পরে আমার একটা দাঁত পড়ে গেছে, মানে আল্লাহ বুঝুন যে কিরকম জোরে থাপ্পড়টা দিছে। এখনো আমার সেই দাঁত নাই। পরে ওরা তিন চার দিন রাখলো আমাকে, ওরা তো আসলে যেখানে রাখে যে জায়গায় রাখে রাখলো, আমার তো আর কেউ নেই যে আমাকে যোগাযোগ করবে। আমাকে বলতেছে তুমি তোমার আত্মীয় ফোন দাও, তার নাম্বার দাও, আমরা আত্মীয় সঙ্গে যোগাযোগ করবো। আমার আবার বলে দিয়েছে যত কষ্টই হোক তুমি আমাদের পরিচয় দিবে না। ওরা এটাই মানে ইয়া করতে চাইছে যে আমি ওদের কথাটা বলি কিনা। তা আমি বললাম আসলে আমার কেউ নেই, আমি রাস্তা পাই ঘুরি, কে বাবা মা কে কে আসলে চিনলাম না। অথবা যত মারধর করলো ভাই এরকম মারে শরীরের অংশ কাইটা লবণ মরিচ দিয়ে দেয়, আপনি বলবেন না কেন, যেগুলা টান দিয়ে গ্যাস্ট্রাইটের বলবেন না কেন। তো দেখলো যে কাজ না গরম পানি ঢেলে দেয়, মানে খুব অত্যাচার, মানে তিন চার দিন করছে দেখে বলে না। তারপর একবার যা হাসি হাসা বলতেছে না এই ছেলে চলবে। তখন যখন আমি জানতে পারলাম যে ওরা আসলে এই কাজটা করছে, আমার মনে মনে খুব ইয়ে হয়েছে যে না এদেরকেও আমার সার্চ করতে হইব।
আচ্ছা আপনার একটা খুব জন্ম নিল।
পরে আমি এদের আর এখন বিশ্বাস, এখন টোটাল যে মানুষের একটা বিশ্বাস করা সেই বিশ্বাসটা কিন্তু আমার এখন মানে পড়ে উঠে গেছে। তারপর ওদের যখন এক পর্যায়ে আমি ওদের বিশ্বাস যখন হারাই ফেলাইলাম, তখন আমি আসলে এক পর্যায়ে আমি ওদের এখান থেকে মানে আস্তে আস্তে সরে যাওয়ার একটা চিন্তা ভাবনা করতেছি যে কিভাবে সরে যাওয়া পারে, কিন্তু আসলে সরতে চাইলেও সরা যাইতেছে না। আমি কলকাতা একটা বাজার আছে বড় বাজার, তো ওইখানে বড় বাজারের পাশেই আপনার রেল স্টেশনের পাশে কয়েকটা ভালো ভালো স্কুল প্রতিষ্ঠান আছে, ভালো ভালো স্কুল প্রতিষ্ঠান। তো আমি এক পর্যায়ে একটা ছোট্ট মানে শিশু মানে প্লেয়ের একটা শিশুরে কিডন্যাপ করছিলাম। কিডন্যাপ করছিলাম বলতে আমাদের টার্গেট থাকে কোন বাবা কখন আসে কোন মা কখন আসে, ঠিক আছে বুঝতে পারছেন। তো আসলে শহর এলাকার স্কুলগুলোতে আপনি বাবা মা গার্জিয়ান ছাড়া কিন্তু দেয় না। তো আমার আবার একটা জিনিস ছিল মিশুক, জিনিসটা ভালো ছিল, এক মহিলারে ছোট্ট বাচ্চারে বলছিলাম, বৌদি বলছিলাম, দিদি বলছিলাম, তার মধ্যে একটা কথা বলি যেমন বাংলাদেশে পানি বলে ওই দেশে পানি বললে হয় না জল বলতে হয়, আমি এরকম অনেক পানি বললে দমুখ শুনছি। তারপরে কাছে একজনের কাছে তারপর ভাই বলা যায় না দাদা বলতে হয়। তাই বৌদি বলছিলাম বইলা, ওনার তার বাসায় গেছি কথাবার্তি বলছি। তো ওনার সঙ্গে যে আমি সেই স্কুলে গেছি আমাদের পরিচয় জিজ্ঞাসা করছে, দেখা এক জায়গার পরিচয় বলে দিছি যে আমার বাড়ি বৃন্দাবন বা গয়ের কাছে একটা জায়গার অ্যাড্রেসটা আমি দিলাম যে ব্যাস এখানে আসি ঘুড়ি খাই, ঠিক আছে লেখাপড়া করি, একটা স্কুলের নাম বলে আপনার সঙ্গে যদি ভালো লাগে আসি আপনার বাসায়, সমস্যা চিনি না, না সমস্যা নাই। তো ওনার হাজবেন্ডটা খুব ভালো মনে করতো, ওনার হাজবেন্ডের বড় বাজারে দোকান টোকান আছে কলকাতার বড় বাজারে। তো ওনার সঙ্গে যে আমি স্কুলে যাইতাম, উনি আবার পরিচয় তৈরি করে দিছে এটা আমার ভাই।
আচ্ছা,
তাই এখন আমি ওনার সঙ্গে দেখেছি এক সপ্তাহ দুই সপ্তাহ ছিল, আমার টার্গেটই ছিল ওনার ওই বাবুটাকে কি কিডন্যাপ করা। তো এক পর্যায়ে আমি যখন ওনার বাবুটারে কিডন্যাপ করি, ঠিক আছে, মানে কিডন্যাপটা কিরকম একদম সহজ পদ্ধতিতে গেছি আপনার এখানে, গিয়ে বলতেছি দিদি আজকে তো বোধে আসতে পারবো না, অসুস্থ, আমগো প্রিয়াঙ্কা কু, প্রিয়াঙ্কারে দেন, ওর নাম প্রিয়াঙ্কা ছিল, তাই আমার তো সহজে দিয়ে দিব কারণ আমার ছোট ভাই বলে পরিচয় দিছি। তা আমি নিয়ে কি একদম সহজ সরল রাস্তা ধরে এসে বললাম, এই খবরটা পত্রিকায় উঠছে যে ভাই পরিচয়ে একজনকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে। পরে আসলে মানে তাদের কাছ থেকে প্রায় মোটা অঙ্কের একটা বিল নিয়েছে, প্রায় 4,20,000 রুপিয়ার মতো। তারা আসলে একটা মানুষের পক্ষে কিন্তু 4,20,000 রুপিয়া দেওয়া অনেক কিছু, বাংলাদেশের প্রায় 6-7 লক্ষ টাকা। তখন আমি আসলে মানে এক পর্যায়ে আর মানে ভালো লাগতেছে না, ওদের কাছ থেকে কখন ছড়বো কি করব, মানে এই জিনিসটা কি আমার আর ভালো লাগে না। পরে আমার চিন্তা ভাবনা রইল যে সরে যাবো, কিন্তু সরতে পারতেছি না, দেখো একটার পর একটা রাগায় রাখতেছে আর সরে বা যাবো কোথায়, এই ধরনের আবার সরলে তো ধরাই পড়বো, ওরা মানুষ লাগাই রাখেন, আর বাংলাদেশেও তো ঢুকতে পারতেছি না।
এই যে অপহরণ করে যে মুক্তিপণে যে টাকাটা আপনারা পেতেন, আপনাকে কোনো টাকা পয়সা দেওয়া হয়েছে কখনো?
ওই আমি চাইলেই দিত, তাছাড়া আর দিত না, আমি যদি বলতাম ভাই শেষ হয়ে গেছে দিত 5,000 রুপিয়া, 3,000 রুপিয়া, 4,000 রুপিয়া। আর কলকাতার জিনিসপত্র সব দামই তো সস্তা ছিল, অনেক কিছু, অনেক কিছু, মানে কলকাতার 4,000-5,000 রুপিয়া মানে অনেক কিছু। একটা বলে দেশে ওই ধরনের চিন্তা ছিল না, ঠিক আছে ওদের কাছ থেকে চলে যাবো, কিন্তু দেশে যাওয়ার একটা প্রবণতা যে এটা ছিল না। আসলে মানুষ যদি কষ্টে থাকেন তখন বাবা মার কথা চিন্তা হইতো, আসলে অনেকে সুখে থাকলেও বাবা মার কথা চিন্তা হয়, কিন্তু আমার জাস্ট হয়নি। আমি প্রতিনিয়ত এগুলো করে বেড়াইতেছি, আসলে দেখা ওরা একটা ক্রাইম করলো, পরিস্থিতি 15 দিন শান্ত করার পরে ওই জায়গায় আর 6 মাস ওই ক্রাইম করবে না, আরেকটা জায়গা বাঁচত। দেখা এক জায়গায় ক্রাইম করলে কিন্তু সেই জায়গার পরিস্থিতি মুভমেন্ট অন্যরকম হয়ে যায়, আরেক জায়গায় কি ক্রাইম করার জন্য চিন্তা ভাবনা করতেন। তেমনই একটা ক্রাইমের কথা আমি বলি, সেটা আপনার হিন্দুদের আরেকটা পবিত্র স্থান আছে গয়া। গয়াতে আপনি প্রতিনিয়ত লাখ লাখ মানে দর্শনার্থী যায়, ছেলে মেয়ের নিয়ে, ছেলের লেখাপড়া যেতে হয়, মেয়ের লেখাপড়া যেতে হয়, ঠিক আছে, মানে যেমন বাংলাদেশে অনেক মাজার শরীফ, ঠিক আছে, যায় ছেলে মেয়েদের নিয়ে, ঠিক আছে, বড় বড় আউলিয়া মনে করে সবাই যাইতেছে। তাই ওইখানে গেলাম, যাওয়ার পরে ওইখানে কিডন্যাপ করা আসলে পারতেছি না, মানে কোনো মানে খুব খুব নিরাপত্তা যা বলার মতো না। আর একটা জিনিস বলতে কি, এত নিরাপত্তা যে মানে আসলে একটা সবচেয়ে বড় যে নিরাপত্তা যে জায়গায় বেশি সেই জায়গায় কিন্তু চুরি হইতেছে। তাই আমি এক পুলিশ সিবিআই পুলিশের পাশে দাঁড়াইছি, দাঁড়ায় বলতেছি আরে কখন আসবো দিদিরা, অপেক্ষা করে পারতেছি না। আচ্ছা তখন ওই জায়গায় আসলে বাংলা বলা যায় না, হিন্দিতে বলতে হয়। তো ওই পুলিশটা ছিল কলকাতার, তোমার সঙ্গে বলতেছি, তুমি আমার বলতেছে হিন্দি নেই জানেন না, মানে হিন্দি জানো না, শান্তি শান্তি, মানে কলকাতার অনেক লোকই কি শান্তি শান্তি হিন্দি বুঝে তেমন ভালো করে বলতে পারে না, মানে প্রফেশনালি ভাবে বলতে পারে না, একটা আছে না যে খুব অনেক তর্ক করা বা যজ্ঞ করা বলতে পারে না। আবার অনেক লোক পারে, 50% লোক পারে, 50% লোক কি পারে না, যেহেতু কলকাতা বা লেখাপড়া সবকিছু বাংলাতে, তারপর ওদের দেশ বইলা মানে 50% বলতে পারে। কারণ একটা ছোট্ট বাচ্চারে দেখলাম 7 বছরের, তাই আমি বলতেছি দাদা চলে গেলাম বাইরে নিয়ে, ঠিক আছে, এটা বলে আমি বাচ্চাটারে ধরে বাড়িয়ে গেছি।
আচ্ছা
বাড়িয়ে যাওয়ার পরে আমাদের তো সবসময় গাড়ি রেডি থাকে, যে কিন্তু ওই দিন আর গাড়ি রেডি ছিল না, মানে একটা আছে যে পরিস্থিতি মুভমেন্ট করা, যে এখান যাইতেছে একটা নিয়ে আসবো, এখন সবাই ঘুরতেছে, মানে এই ধরনের চিন্তা ছিল না। আগে হইলে বলা হয়, ফোনে বলা হয় যে আনতেছি, তা আমি আর বলি নাই। তা আমি নিতে নিতে বৃন্দাবনেতে গয়ার থেকে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে বৃন্দাবনের যে রোড রোডটা মানে বাসের যে রোডটা এখানে এসে পড়ছি প্রায় 10 টাকা বাড়ার মতো। আসার পরে আমি ফোন দিয়েছি যে ভাই এমন এমন মুখ জায়গায় আসেন, তাড়াতাড়ি আসেন। মন তো এখান থেকে আমার বলতেছে তুমি মার্কেটের ভিতরে ঢুকো, এখানে মার্কেটের ভিতরে ঢুকো, একে সাইডে দিয়া তুমি দূরে সরে যাও, কারণ কেউ যদি দেখা বলে সমস্যা আছে। একে তুমি চোখের নজরে নিয়ে যাও, গাড়িটা আসলো বলে যে পাতাই নিয়ে আসো, গাড়িটা উঠে যাও, এক ধরনের একটা গ্যাস মারে দেয় যাতে সে অজ্ঞান হয়ে যায়, কোনো কথা না বলতে পারে, অজ্ঞান হয়ে পড়ে রইল। প্রায় গ্যাসটা মারলে প্রায় অনেকক্ষণে আসলো, এর মধ্যে গ্যাসের মধ্যে পার্থক্য আছে, কোনো গ্যাস 20 মিনিট পরে সজাগটা হয়, কোনোটা 2 ঘন্টা, কোনোটা 4 ঘন্টা, তাই মানে ভালো মানেরটা মানে যাতে 5-6 ঘন্টা ওদের নির্ধারিত স্থানে যায়। বা এর মধ্যে ওদের আবার আছে কি আবার কিছু মেয়ে ও থাকে এদের সঙ্গে কিডন্যাপিং, যা আছে যে ওরাই জামাই বউ সাজিয়ে যায়, আমার বাচ্চা তো অসুস্থ হয়ে গেছে ট্রেনে উঠে, হ্যাঁ মানে এটা জাস্ট যাতে কেউ বুঝতে না পারে। তো ওদের যে নির্ধারিত স্থানে আসে আয়না, ওরা ফোন করে, ফোন করে আসলো ডিল করে। তবে ওইখানে বসে আমি একটা মানে একটা ইয়ে লিখি, কবিতা লিখি ওইখানে বসাম, তো কবিতাটা আমি শোনাবো।
কবিতাটি আমরা কি এখন শুনবো নাকি একটা ব্রেক নিয়ে এসে শুনবো? ঠিক বুঝতে পারছি, আমরা একটা ব্রেক এসে ব্রেক থেকে ফিরে এসে আমরা কবিতাটি শুনবো। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আজকে অন্ধকারের গল্পে আমাদের সঙ্গে রয়েছে রেহান। রেহান যে স্কুল জীবন থেকেই শুরু করেছিল অপরাধ এবং পাসপোর্টে তালালি দিয়ে সে শুরু করে এই অন্ধকার জীবনে পা রাখা। এরপর সে আস্তে আস্তে ইয়াবা ব্যবসা করেছে, করেছে হিরোইনের ব্যবসা, এবং হিরোইনের ব্যবসা করতে করতে এবং তার যারা উপরে ছিল, তার উপরের যারা চার হয়ে তিনি কাজ করতেন, তিনি একসময় তাকে দেশের বাইরে ইন্ডিয়াতে তাকে পাচার করে দেন, এবং ইন্ডিয়াতে গিয়ে সে আরো একটি চক্রের সঙ্গে জড়িত হয় যাদের মূলত কাজ ছিল অপহরণ করা। তো ঠিক এমন একটা পর্যায়ে রেহান অনেকগুলি ঘটনা বলেছেন কিভাবে সে অপহরণ করত, এমন একটি ঘটনা আমরা শুনছিলাম কিছুক্ষণ আগে। এরকম আরো ঘটনা আমাদের সামনে নিয়ে আবারও ফিরে আসবে রেহান। আমরা ছোট্ট একটা বিরতি যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো। শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।
This track was downloaded from fusionbd.com.
স্বাগত আরো একবার অন্ধকারের গল্পে। আপনি শুনছেন ঢাকা FM 90.4 অন্ধকারের গল্পের আজকে অতিথি রেহান। রেহান তার অন্ধকার জীবনের কিছু ঘটনা আমাদের সঙ্গে তুলে ধরেছেন। শুরুটা করেছিলেন পাসপোর্টের দালালি দিয়ে, পরে তিনি ইয়াবার ব্যবসা করেছেন, করেছেন হিরোইনের ব্যবসা, এবং ব্যবসা চলাকালে তিনি মোবাইল ফোনে বিভিন্ন মেয়েদের সঙ্গে কথা বলে তাদের হাজবেন্ডের সঙ্গে, বিশেষ করে বিবাহিত মহিলাদের সঙ্গে তিনি কথা বলতেন, এবং তাদের ফোন কলগুলি রেকর্ড করে পরে হাজবেন্ডের কাছে তিনি সেগুলি প্রকাশ করবেন, এরকম করে তিনি ব্ল্যাকমেইল করে তাদের কাছ থেকে টাকা পয়সা নিতেন। ঠিক তেমন একটা ফোন কল আমাদের কাছে রয়েছে, আমরা সেই ফোন কলটি শুনে আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন।
হ্যালো,
ভালো আছো? নি
ভালো আছে।
আমি রেহান, তুমি চিনছো আমারে? আমি তো দেশে বাইরে আছি, তোমার তো বললে আসি না। তুমি নাম্বারটা দেখে বলো, নাম্বারটা দেখে বলো যে আমি কোন দেশে ফোন দিচ্ছি, নাম্বারটা দেখে বলো না। হ্যালো, কি? হ্যালো, ইন্ডিয়াতে আছি, ইন্ডিয়াতে, বুঝছো? কি করো, কি অবস্থা তোমার, ভালো আছো? নি
ভালো।
কোনো খোঁজ খবর রাখলা না? ছেলেরা আমাকে একদিন ফোন করে বললো যে আমার বিয়ে হয়ে যাইতেছে, কিন্তু বিয়ে কি হয়ে গেছে নাকি? আমি চিন্তা করতেছি কি জানো, তুমি যে আমার সঙ্গে খারাপ খারাপ কথা বলছো, এগুলো তোমার হাজবেন্ড কে শোনাই দিন, কি বলো? তোমার গ্রামের মানুষ সব জানবো, ঠিক আছে? তুমি আমার রুমে এসে কি কি বলছো, আমার কাছে তো সব রেকর্ডিং এ আছে, ঠিক আছে? এগুলো শোনাই দেয় কি কো? দুষ্টুমি করে বলছো যে রুমে আসছো, এইটা সবকিছু রেকর্ডিং হয়েছে, আমি তো তখন রেকর্ডিং করে রাখছি, তুমি যেহেতু আমার ঠকাই গা, ঠিক আছে? মানে আমার চিন্তা হলো যে তোমাকে আমি ইয়ে রেখে লাভ ছিল, তোমাকে আমি তোমার যা আছে সবকিছুকে শোনাই দিই। তুমি দিয়ে দিবার সমস্যা নাই, আমি আর শোনাইলাম না তোমার আর কোনো।
আরে
মানুষ আর অমানুষের সেটা কি যে পায়, সেটা কোনো কথা রইল, টাকার মালিক টাকা দিবা, ঠিক আছে? আমি 2-3 দিন পরে নাম্বার একটা দিন, ওই নাম্বারে 10,000 টাকা ভাড়া করে নাইলে সবার কাছ থেকে সবাই শোনাই দিন। বুঝতে পারছো? তোমাদের গ্রামের সবাই জানবে। সেগুলো যখন শুনবা তখনই বুঝতে পারবে।
তো এরকম করেই আজকের অতিথি রেহান অনেক মেয়ের সঙ্গে কথা বলতেন এবং তাদেরকে ব্ল্যাকমেইল করে টাকা পয়সা ইনকাম করতেন। এই ফোন কলটি আমরা শুনছিলাম রেহান, তখন আপনি ইন্ডিয়াতে ছিলেন।
হ্যাঁ, ইন্ডিয়াতে ছিলাম।
আচ্ছা, আমরা গল্পের এই পর্যায়ে আছি, আপনি ইন্ডিয়াতে গেছেন এবং সেখানে একটা অপহরণ দলের সঙ্গে আপনি জড়িত হয়ে গেছেন, যারা যাদের কাজই ছিল কিডন্যাপ করা এবং মুক্তিপণ আদায় করা। তো সেখানে আমরা শুনেছি যে এক পর্যায়ে আপনাকেও তারা অপহরণ করে এবং অনেক নির্যাতনও করে এবং আপনি চেষ্টা করছেন সেখান থেকে বেরিয়ে আসবার, তার মধ্যেও কিন্তু আপনি এই ধরনের কাজ করছেন। তো আপনার কবিতা আপনি পড়তে চান, কবিতাটি আমরা শেষে একেবারে বিদায়ের বেলায় আমরা কবিতাটি শুনে আমরা বিদায় নিব। আমাদেরকে আরো কিছু ঘটনা বলুন, ইন্ডিয়াতে আর কি কি করলেন আপনি?
ইন্ডিয়াতে তখন আমার খুব মাথায় রইল যে আমি যে কোনো মুহূর্তে বাংলাদেশে চলে যাব। তখন আসলে ইন্ডিয়াতে তো নিচে গেছি দালালের মারফতে, বাংলাদেশে আসবো কিভাবে সেই চিন্তাটাও আমাকে একটু মাথায় রইল। তাদের সঙ্গে কাজও করতেছি আর এই জিনিসটাও মোটামুটি মাথায় রইল। তবে তারা দেখছে এক বিভিন্ন মানুষের সঙ্গে, কিন্তু আসলে যারা এগুলো পোশাক পরিচ্ছদ ভালো পরে দেখছে, যে কেউ সঙ্গে পরিচয় যাচ্ছে, আফা দিদি খালা ভাইয়া যা বলার বইলে পরিচয় আছে, দেখছে অনেক মুসলমান মকল কথাগতে বাস করে তাদের সঙ্গে পরিচয় আছে, এখানে হিন্দুদের সঙ্গে পরিচয় আছে, নিজের নাম বলতেছে আরেকটা, নাম বিক্রি করে বিভিন্ন জায়গায় পরিচয় টরিচয় হই হয়ে। তো আসলে মানে এক বাসায় আমি গেছিলাম, যাওয়ার পরে ওইখান থেকে আমি প্রায় কিছু টাকা চুরি করি। মানে ওরা আমাকে খুব বিশ্বাস করতো, আসলে অনেকে আছে না যে অল্পতেই খুব বিশ্বাস করে, চাইলে 10,000-5,000 রুপি এরকম দিয়ে দেয়। তো ওদের কাছ থেকে প্রায় 30,000 রুপিয়া চুরি করে নিয়ে আসে। চুরি করে আনার পরে আমি যেখানে থাকি বর্ধমানে সেখানে আসতাম, আসার পরে আমি প্রায় ওইখানে চিন্তা করতাম যে এবার বাংলাদেশে চলে যাবো। তো লাস্ট যে অপারেশনটা আমার ধরা হয়, লাস্ট একটা অপারেশন হয়, ওই অপারেশনটা আমার খুব কষ্ট হয়েছে। ওই অপারেশনটার মানে অপারেশন করে আনছে, ওই ছেলেটাকে নিয়ে যেতে হবে আপনার কাশ্মীরে। কাশ্মীরের একটা জায়গা আছে উধমপুর, ঠিক আছে, আমি কখনো জানি, ওই জায়গায় নিয়ে যেতে হবে। আমাকে অ্যাড্রেস লোকেশন এবং এটার ম্যাপটা সম্পূর্ণ দেওয়া হয়েছে। তখন আমি যখন ওই ছেলেটাকে নিয়ে গেলাম, আসলে কয়েকবার ইন্ডিয়া পরিবর্তন হয় করতে হয়। আমার সঙ্গে আরো একজন গিয়েছিল, আমাদের দুইজনকে ব্যাক আপ দেওয়ার জন্য আরো দুইজন গিয়েছিল, আমরা জানতাম না, পরে আসলে শুনতে পারি। কলকাতার থেকে আমরা উঠলাম রাজধানী এক্সপ্রেসে, দিল্লি গেলাম, ঠিক আছে। আসলে
সে বাচ্চাটাকে নিয়ে,
হ্যাঁ সে বাচ্চাটাকে নিয়ে,
ও কি কোনো প্রকার চিৎকার চেঁচামেচি এই ধরনের কিছু করছিল?
ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা ছিল। আসলে অনেক বাচ্চারা আছে, খাবার দাবার পাইলে চলে আর কিছু লাগে না।
আচ্ছা,
ঠিক আছে। আর আমরা তো যাইতাম ভিআইপি ভাবে, ট্রেনের ভিআইপি সিট গুলাতে চলে যেতাম, তাই আর কারো সার অফিসাররা প্রশ্ন করার সাহস পেত না। কারণ ভিআইপি তে তারাই উঠে ইন্ডিয়াতে যারা এমপি মিনিস্টার বা বড় বড় আমলা টামলা এই ধরনের অফিসার টফিসার তারাই উঠত। তো এক পর্যায়ে আমি যখন দিল্লি গেলাম, তো দিল্লি আসলে অনেক ভালো এবং বড় রেল স্টেশন। তখন আমি দিল্লিতে যাওয়ার পরে ওইখান থেকে আবার 16, 17, 18 নম্বর প্ল্যাটফর্মের দিকে শুধু আজমের দিনাজতে মুম্বাই আসছে যায়গে। তো দিনাজতে গিয়ে আবার ট্রেন পরিবর্তন করতে হয় জম্মু কাশ্মীর পানিপথের। দিনাজতে গেলাম, তা যাওয়ার সময় আজমের যখন রেল স্টেশন আসলো, তখন চিন্তা হলো জানা আজমের জায়গাত কব। তখন আর তো হইলই না, কারণ ওই যে ওকে নিয়ে গেলাম দিয়ে আসার জন্য। তাই যখন দিনাজতে গিয়ে থেকে আমি পরে চিন্তা করলাম জম্মু যাব, জম্মুর উদ্দেশ্যে রওনা দিলাম। তা আসলে কাশ্মীর কিন্তু কোনো রেল স্টেশন নাই, জম্মুর পরে একটাই শেষ রেল স্টেশন উধমপুর। তো এখানে গিয়ে একটা অ্যাড্রেস অনুযায়ী আমরা ফোন করলাম, ফোন করার পরে ওই ছেলেটাকে নিয়ে গেল। আসলে যে ছেলেটাকে নিয়েছে তার আসলে কোনো ছেলে ছিল না। কাশ্মীরের এক ভালো মানে সে পালার জন্য নিচে এত দূরের থেকে, ছোট বয়স থেকে পারলে দেখা যাবে, 5-6 বছর পারলে পরে চেহারা পরিবর্তন হয়ে যাবো বা চিনা যাবো। আসলে একদম হাঁটতে পারে, হালকা হালকা হাঁটতে পারে, 4 বছর কি সর্বোচ্চ হতে পারে। মানে তো এখানে যে আসলাম, তারা আমাদের মানে আমাদের সঙ্গে তো ডিল করছে, কয় টাকা ডিল করছে আমরা জানি না, আমাদের দুইজনকে প্রায় 1.5 লাখ রুপিয়া দিল। আমি ওইখান থেকে আমি ওনারে বিশ্বাস করার জন্য আমি বলি, তা আপনি 1 লাখ রুপিয়া রাখেন, আমার তো 50,000 রুপিয়া দেন। জিজ্ঞেস করলেন, বললেন যে কিছুই দেয়নি। আমরা ওনারে খুব ধনী বলবো সংসার, মানে ওনার একটা ছেলে মানে বাচ্চা পালার কি খুব ইচ্ছাই ছিল, তো এই কারণে এই ধরনের মারফত বা উনি জানি না উনি কি করবে, আমরা যেটুকু শুনছি মানুষ। তখন আমি যখন অমৃতসরের উদয় ট্রেনে উঠলাম, অমৃতসর দিল্লি জম্মু থেকে উঠলাম, ওই ট্রেনটাতে উঠলাম, মানে ওটা জম্মুতে প্রথম অমৃতসর যাবো, তারপর ঘুরে আবার দিল্লি যাবে।
আচ্ছা,
উঠলাম তখন আমার চিন্তা হচ্ছে যে ওনার থেকে আলাদা হয়ে যাবো, তো ব্যস্ততম ইয়াতে দিন আসছি, যখন আসছি রেল স্টেশন আমি ওনার থেকে আলাদা হয়ে যাই। ওনার থেকে যখন আমি আলাদা হয়ে গেছি, তারপর আমার চিন্তা হলো ইন্ডিয়ার যত যত ভালো ভালো প্রদেশ আছে সব জায়গাতে মোটামুটি একটু ঘুরবো, তো কাশ্মীর জম্মু আম্বালা পানিপথ দিনাজপুর অমৃতসর সব জায়গায় মোটামুটি কম বেশি গেছি। যার পরে সব জায়গায় ঘুরি, তো সবচেয়ে বেশি ভালো লাগছে কাশ্মীর। তা কাশ্মীর একটা কিছু একটা ছোট বর্ণনা করে যারা যায় তারা গেছে তাহলে তো তারা বুঝতে পারবে, কাশ্মীরের মানুষের যে BSF এবং ওই দেশে পাকিস্তানি মিলিটারি বেশি, মানুষ যদি থাকে একজন দেশে বা আমার যুদ্ধ লাগলে যেমন মুভমেন্ট নিয়ে সবাই প্রস্তুত থাকে, এরকম জায়গাটা এরকমই। তারপর হিন্দুদের পবিত্র স্থান গয়া কাশ্মীর সব জায়গায় মোটামুটি ঘুরলাম। তারপর দিনাজপুরে গেলাম, জৈনপুরে গেলাম, মাজারটা জিয়ারত করলাম, নিজামুদ্দিন আলিয়ার মাজার জিয়ারত করলাম, আজমির শরীফ জিয়ারত টিয়ারত করছি। করার পরে চিন্তা হলো না এবার বাড়িতে চলে যাবো, আর আসলে এই ধরনের দর্শন করা যাবে না, একদম সম্পূর্ণ ভালো পথে হয়ে গেলাম। পরে আসলে আসার আসার সময়টা খুবই অবর্ণনীয়, মানে খুব কষ্ট হয়েছে বর্ডার পার হইতে। আসলে আমি চিন্তা না আমি পার হয়েছি আপনার রংপুরের এদিক দিয়ে। আমার কাছে 30,000 রুপিয়া ছিল, আমার চিন্তা ছিল যেভাবে ঢুকতে পারি এই টাকা দিয়ে আমি কি করবো, তাদের আরেকজনকে আমি ইয়ে করি। তুমি আমার সঙ্গে আশাকে মানে নিয়ে আসার সময় আমরা আসতে পারিনি, BSF এর দাওয়া খেয়ে চলে আসছে। ওনার আসলে দালালরা ওনাদের নিজের বাড়িতে নিয়ে রাখে, মানে টাকা দিলে আত্মীয় স্বজন তো বেশি খেদমত করে, টাকার উপরই আসলে মূলত ওদের চলাফেরাটা। পরে আসলে আমি যখন আসবো তখন আসলে খুবই মানে যা কষ্টের মতো না, 6-7 দিন ট্রাই করে আমি পারতেছি না, আসলে খুব চেক হইতেছে। আর ওই সময় বর্ডার এলাকায় মনে দিয়ে একজন মারা গেছিল, খুব উত্তেজিত একটা মুহূর্ত বা পূর্ণ ছিল। তো দালালটা বললো সরাই তুমি আমার এখানে থাকো, তো দালালটা আমি প্রথম দালালে দিয়েছি 5,000 রুপিয়া, পরের দালালে 4,000 রুপিয়া দিচ্ছি, ও আবার আমার কাছ থেকে আরো 3,000 রুপিয়া নিয়ে গেছে, বলছে এভাবে দিতে হবো তোমাকে পার করতে হইলে। একপর দিয়ে আমি বাংলাদেশে আসতে পারি, আসছে আমি বিডিআর হাতে ধরা পড়ে যাই। ধরা পড়ে যাওয়ার পরে আমি আমাকে বিডিআর ক্যাম্পে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে আমাকে খুব মারধর করে যে কোথায় গেছিলাম কি করছিলাম, ঠিক আছে, তোমার কাছে প্রায় 16-17 হাজার রুপিয়া কেন, ঠিক আছে। একপর দিয়ে আমি একটা সহজ প্রশ্ন উত্তর দিচ্ছি, আমাকে ওই দেশ থেকে একজন নিয়েছিল, আমি আসলে কিছুদিন আগে বাংলাদেশে গেছিলাম দালালের ফক্করে করে, আমি জানতাম না। একপর যে ওরা আমার কান্নার অদৃশ্য কান্না দেখে আমাকে ওরা আসলে ছেড়ে দেয়, একটা ছোট্ট একটা ইয়ে লিখে যে আসলে ডায়েরি করে আমি ছেড়ে দেয়। আসলে আমি যা বলার সব সব কিছু সত্য কথা বলছি, বাড়ির ঠিকানাটা সত্য দিচ্ছি, আর এত কিছু যে করছি এগুলো আসলে বলিনি। তবে খুব মারছে এখনো, সেই ব্যথা করে, মানে যা বলার মতো নয়। কেউ যদি বিডিআর এর মায়ের থাকে তাহলে হয়তো বুঝতে পারবে, বর্জ্যতা দিয়েও লাগতেছে, এতে আমার প্রায় একটা কিডনিও নষ্ট হয়ে যায়।
আপনার?
হ্যাঁ, এখন আমার একটা কিডনি প্রায় ড্যামেজ, আর একটা কিডনি দিয়ে চলাফেরা করি। আসলে আজকে আসতে ও আমার খুব কষ্ট হয়েছে, তারপরে চিন্তাছি যে আমার এই কথাগুলো শুনে যদি কেউ ভালো হয় তাহলে তো মনে করবো না নিজের ইয়েটা করতো। তারপর তো জানি অনেকে আসলে কখনই ক্ষমা করবে না যে কাজগুলো করছে, আর কখনো ক্ষমার মত পাওয়ার মতো না। তারপর তো এলাকায় আসলাম, এখন মোটামুটি এলাকায় ভালো করে চলি, যদি কেউ খাতা লাগে কলম লাগে চেষ্টা করি যে কিনে দিতে। বর্তমানে একটা মুদি দোকান দিয়ে আসি, তাই নিয়ে সংসার টংসার চলে মোটামুটি। আসলে যা কিছু প্রথম আসার পরে তো আসলে বাবা মাই দেখা যায় যে সবচেয়ে বেশি আপন, যে কোথায় ছিল এতদিন। আসলে বাংলাদেশে থাকতাম তখন হয়তো দূরে দূরে সরাই দিত, খারাপ কাজ করতাম, যখন এতদিন পরে আসছি তখন খুব কান্নাকাটি করছে। তো বলছি যে মা আর একটা বার সুযোগ দাও, ঠিক আছে। তখন আসলে বলছে যে না তোকে আর কোন সুযোগ দেওয়া যাবে না, কান্নাকাটি করে আসলে মায়া ঢুকাইতে পারিনি, ওনারাও কান্নাকাটি করছে, এর মধ্যে আব্বা আমাকে জীবিত করে দিছে। তখন আসলে পরে আমার ব্যবহার ভালো দেখে 2-3 বছর পরে দেখে আবার মানে আমাকে কিছু জায়গায় লিখে দিচ্ছে, মানে উনি যে না তুই ভালো খারাপ ছিল এখন ভালো হয়ে গেছো, তা মোটামুটি এখন চিন্তা করি যে এলাকায় যদি সেট হয়েছে চেষ্টা করে দৌড়ে যেতে, একজনে মেয়েরে বিয়ে দিতে পারলো না, চেষ্টা করে যাই, সমস্যা হলে বললেন 5,000-3,000 যতটুকু পারি চেষ্টা করি, আর কোনো ধরনের কারো সঙ্গে এই ধরনের মানে যোগাযোগ আর রাখতে চেষ্টা করি না। আগে যত সিম টিম সব মানে যারা এই স্টোনে ছিল তাদের দেখলো আমি দেখাচ্ছি যে তারা রাস্তা দিয়ে যাইতেছে, আমি পানি দিয়ে হেঁটে চলে যাই, তাদের সঙ্গে এখন আর কথাই বলি না। সব মিলে মোটামুটি আল্লাহ সব কিছু সুস্থ রাখছে, তার শরীরটা আসলে এত বেশি সুস্থ না, মানে জীবনের প্রয়োজনে এখন আসলে দোকানদারি করে আর খাবার খাইতেছি, কিডনিতে একটা ড্যামেজ হলে বুঝতেই পারতেছেন যে আসলে কি সমস্যা হয়, শরীরটাও প্রায় সুখে ঢুকে গেছে আগের মতো সেইটাই। আসলে আমার শুধু একটাই কথা দর্শকদের উদ্দেশ্যে যারা শুনছেন, হয়তো আমি জানি না আমার মতো এত খারাপ কাজ কেউ করছে কিনা, যদিও কেউ করে থাকে বা হচ্ছে কম করছেন, তাদের উচিত যে আমার এই কথাটা শোনার পরে অন্ততপক্ষে তারা এখান থেকে ফিরে আসো, কারণ এই কেউই সারা জীবন আসলে আল্লাহ পৃথিবীতে মানুষকে দুইটা জিনিস যেন এক সারা জীবন অর্থের মালিক, সারা জীবন মানুষের সুখ সৌন্দর্য, মানে এটা যে কোনো মুহূর্তে আল্লাহ ছিনে আনে, হয়তো আমি এত টাকা পয়সা রুজি করছি সারা জীবন যে পারবো এটা না, হয়তো এমনও হয়তো পারতো আমি জেলে ধরে সারা জীবন জেলে পয়সা মরতে পারতাম, তাহলে আপনাদের দোয়ায় সবাই দোয়ায় আমি ফিরে আসতে পারছি এটি আমি অনেক কিছু মনে করি। আর অনেকের উদ্দেশ্যে বলছি হয়তো অনেক খারাপ কাজ করছি, নিজ হাতে নিজ সাথে আসলে ক্ষমা করে দেবেন। আর আমি যে দুইটা কবিতা লিখি সেই দুইটা কবিতার
এই কবিতাগুলি আপনি কোথায় লিখেছিলেন?
একটা লিখছি কুমিল্লা
প্রথম যেবার জেলে গেলেন,
কুমিল্লা কারাগারে, আর একটা লিখছি ইন্ডিয়াতে থাইকান। কুমিল্লা কারাগারে যে কবিতাটা লিখছি সেটার নাম হচ্ছে রাজনীতি, আর ইন্ডিয়াতে যে কবিতাটা লিখছি মার কথা খুব মনে পড়তো, মা নামে একটা কবিতা লিখছি, তাই কবিতাটা বলতেছি। রাজনীতি, রাজনীতি জিনিসটা কি? বড় বড় দল নেতা নাকি পার্টি? রাজনীতি হয় না জনগণের মত ছাড়া। রাজনীতি জিনিসটা এমন, নোবেল প্রাপ্তি কবি করতে সবাই হচ্ছে পাগল। রাজনীতি করতে এখন প্রয়োজন নাই যোগ্যতার, রাজনীতি করতে এখন প্রয়োজন হয় ক্ষমতার। রাজনীতি জিনিসটা কেমন? জনগণের শিক্ষা যোগ্যতা মানছে হার। রাজনীতি হচ্ছে এখন সন্ত্রাসদের হাতে, জনগণের যাচ্ছে জীবন দল নেতা পার্টির কারণে। এটা আমি কুমিল্লা জেলখানাতে বসে লিখি
প্রথম যেবার জেলে গেলাম,
জেলে গেলাম। আর মা কবিতাটা লিখি ইন্ডিয়াতে, তখন আসলে খুব মাকে মনে পড়তো, মানে যা বলার মতো না। আর আসলে আরেকটা ছোট্ট ঘটনা বলি, আমি প্রায় দেশে বাবা মার সঙ্গে কোথাও যদি বেড়াতে যেতাম, দেশে কলা খাওয়ার প্রতি আমার খুব একটা লোভ ছিল, তো ওই বাসাতে যদি কলা দিত 4-5টা সবাই গুলা না খেয়ে আমি পকেটে পড়তাম, তো মা বড় বড় চোখে দেখতো যে আসলে আমি অন্য কিছু খাইতাম না, খুব পছন্দ, এখন আমি অনেক বেশি কলা খাই, মানে ভালো লাগে আমার কাছ থেকে। তখন ওই সময় আসলে মা কথা মনে পড়ে, তখন আমি আসলে একটা কবিতা লিখি। মা, মায়ের মুখে হাসি এমন, পূর্ব আকাশে সূর্য যেমন, মা জিনিস হয় এমন, ধরার বুকে মানুষ যেমন, মায়ের কোলে শিশু এমন, পৃথিবীর বুকে সূর্য যেমন, মায়ের দেওয়া উপহার হীরা মুক্তা মানেহার, মা পায় কষ্ট যখন সন্তান করে তুচ্ছ।
খুব ছোট এবং সহজ সরল ভাষায় মাকে নিয়ে এই কবিতাটি ভালো লাগলো, অনেক ধন্যবাদ। যেখানে আমরা একেবারে শেষের দিকে আজকে এসছেন এবং আমাদের সঙ্গে অনেকে লিখেছিলেন, অনেক ধরনের প্রশ্ন এসেছিল আপনার জন্য, এবং অনেকে বলেছেন যে এখন কেমন আছেন জানতে চেয়েছিল, আমরা জেনেছি যে আপনি এখন
রিজিকের বাদ গুলো হয়তো আমার ওইখানে ছিল, যদি আমি আসলে খাবার খেয়ে আসছি, কিন্তু না আমি তো নাহলে জীবনে চিন্তা করি নাই যে ইন্ডিয়াতে যাবো বা এরকম একটা লোকের সঙ্গে আমার পরিচয় হবে।
ওকে, এরকম আরো অনেক প্রশ্ন আছে, অনেক ধন্যবাদ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন। আর আজকে শেষ করে দিলাম আজকের মতো অন্ধকারের গল্প,
ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর যারা আসতে চান অন্ধকারের গল্পে, আপনার অন্ধকার জীবনের ঘটনা যদি জানাতে চান আমাদের কাছে, আমাদের সবার সঙ্গে, তাহলে তিনটি মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এস এম এস এ যেটা লিখবেন, শুরুতে লিখবেন ওজি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস আপনার ফোন নাম্বারটি টাইপ করে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। আমাদের অন্ধকারের গল্পের টিম, অন্ধকারের গল্পের প্রডিউসার সাদেক সামি আপনাদের সঙ্গে যোগাযোগ করবে, অবশ্যই আপনারা সাড়া দিবেন। এছাড়াও আপনি ফেসবুকে যোগাযোগ করতে পারেন, ফেসবুকে মেসেজের মাধ্যমে ইনবক্সে পাঠাবেন আপনার ঘটনাটি, তবে শুরুতে অবশ্যই লিখবেন ওজি স্পেস আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ আপনার ঘটনাটি একটু হলে উল্লেখ করবেন। এছাড়া ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, আপনার সঙ্গে যোগাযোগ করবে আমাদের অন্ধকার গল্পের টিম মেম্বার যারা রয়েছেন তারা। ইমেল অ্যাড্রেসটি জানিয়ে দিই, og@dhakafm904.com, og@dhakafm904.com। অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে আবারও আগামী পর্বে অন্ধকারের গল্পে। সে পর্যন্ত ঢাকা ফ্যামের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। This track was downloaded from fusionbd.com.